গতদিন পর্যন্ত আমরা মানে পরীক্ষিতের জন্ম পর্যন্ত শ্রবণ করেছিলাম, আজ তারই পরবর্তী অংশ থেকে আমরা ভগবান শ্রী নারায়ণ কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুনরায় নির্মাণ করেন, মানে সৃষ্টি করেন, তৎসমুদায় আমরা শ্রবণ করব। পরীক্ষিত মহারাজ, তিনি তার নামকরণ হয়েছিল, এবং তিনি যে রাজা রন্তিদেবের মতন পরাক্রমে ধৈর্যের রাজা রন্তিদেবের মতো এবং পরাক্রমে দ্বিতীয় পাণ্ডুর ন্যায় ছিলেন, তিনিও ধীরে ধীরে যুবাবস্থায় পদার্পণ করলেন। এবারে ভগবান শ্রীকৃষ্ণ তো পাণ্ডবদের সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে তিনি স্বধামে মানে দ্বারকাধামে চলে গিয়েছিলেন নিজের আত্মীয়দের নিকটে। সঙ্গে এই অর্জুনও গিয়েছিলেন। এই সময়ে একদিন বিদুর কাকা আসলেন। মহামতি বিদুরকে দর্শন করে পাণ্ডবগণের আনন্দের আর শেষ রইল না, ভীষণভাবে আনন্দ পেলেন। বিদুর কাকাকে পূজন করলেন যুধিষ্ঠির মহারাজ, দণ্ডবাদ প্রণাম আদি যে সমস্ত লৌকিক ব্যবহার তৎসমুদায় সুসম্পন্ন করলেন। আরো কাছে চলে আসুন, আপনি সুসম্পন্ন করলেন। আনন্দের আর সীমা নেই, তারা সুন্দর সুন্দর ঠাকুরকে ভোগ লাগিয়ে বিদুর কাকাকে প্রসাদ আদিও পাওয়ালেন। অনেকদিন পরে এসেছিলেন, তীর্থযাত্রা করতে করতে বিদুর কাকা এসে উপস্থিত হয়েছিলেন। আর এই পাণ্ডবগণকে যদি নীতি ধর্ম ইত্যাদি শিক্ষা আদি যদি দিতেন, তাহলে বিদুর কাকা তিনি নিজের পুত্র স্নেহে তাদেরকে মানে বিভিন্ন ধর্ম কথা দি নীতি কথা দি বলতেন, তাদেরকে ভীষণ ভালোবাসতেন। বিদুর কাকা এবারে কি করলেন, একদিন এই অন্ধ ধৃতরাষ্ট্রের নিকটে গেলেন, গিয়ে বলছেন, হে জ্যেষ্ঠ তাত, হে জ্যেষ্ঠ ভ্রাত, হে রাজন, আমার মাথায় তো এটা ঢোকে না যে আপনি এখনো কি জন্য কোন কারণে এখানে পড়ে আছেন। আপনি এত নির্লজ্জ, আপনার মধ্যে ঈশ্বর লজ্জা বলে কিছু দিয়েছে বলে আমার মনে হয় না। যে পাণ্ডবদের সঙ্গে আপনি কত দুর্নীতি অন্যায় কত প্রকার অপরাধ আপনি তাদের কাছে করেছেন, তা বোধ হয় কোনো মানে গুণাগুণতির মধ্যে মানে পড়ে না, এত অন্যায় করেছেন যে গণনার বাইরে। তা আপনার লজ্জা হয় না যাদের সঙ্গে আপনি কত প্রকার কপট ছলনা করেছেন আপনার ওই দুষ্ট দুর্যোধন আদির সঙ্গে মিশে? আপনি এখনো এখানে কি জন্য পড়ে আছেন? আপনি যে এখনো এখানে পড়ে আছেন কেন, কি জন্য? সেই ভীমসেন প্রদত্ত, ভীমসেন নিজে নিয়ে এসে আপনাকে প্রসাদের থালিটা দিয়ে যায়, তা আপনার লজ্জা হওয়া উচিত যে ভীমসেন আপনার শত পুত্রকে নিজে হাতে আষ্টে পৃষ্ঠে মেরে ফেলেছে, আপনি তার হাতে এখনো খাচ্ছেন, যেমন মানে যেমন কোনো কুকুরকে পিণ্ড ভাগ দেওয়া হয়, সে কুকুরে কি করে, পিণ্ড খায়। তা আপনার তো ঠিক তদনুরূপ অবস্থা, আপনার সত্যই লজ্জা বলে ভগবান কিছু দেয়নি, চোখে আপনার লজ্জা দেয়নি। বলছেন, হে বিদুর, তুমি যা বলছো ঠিকই বলছো, তুমি যা আগে বলেছিলে তাও ঠিকই বলেছিলে, আমি বাস্তবিকই তা মানি। তা তুমি বলো আমি এখন কি করব। বলছেন, আরে এই স্থান ছেড়ে, এই হস্তিনাপুর আদি ছেড়ে এখন আপনি অরণ্যবাসী হয়ে যান, বানপ্রস্থে চলে যান, কে নিয়ে যাবে, আমি অন্ধ। বলছে, কেন, আমি নিয়ে যাব। এবারে ধৃতরাষ্ট্রকে এবং দেবী গান্ধারীকে মানে সকলের গোপনে কি করলেন, তাকে সঙ্গে করে দুজনকে নিয়ে তিনি চলে গেলেন উত্তর দিকে, মানে হিমালয়ের দিকে, যেখানে গঙ্গার সাতটি ধারা বিভক্ত হয়েছে সেই সপ্ত ধারায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে বললেন, এখানে অনশন করুন, মানে না খেয়েই মারা যান, আপনি এখানে অনশন ব্রত করুন, অনশন ব্রত করলেই আপনার অল্প কয়েকদিনের মধ্যেই মৃত্যু এসে উপস্থিত হবে। এটাই আপনার জন্য ঠিক, এটাই আপনার জন্য একমাত্র সঠিক রাস্তা বলে আমি মনে করি। চলে গেলেন সপ্তধারায়, সেখানে গিয়ে অনশন করে মানে এই অল্প দিনের মধ্যে সপ্তম দিবসের মধ্যে মধ্যে এই ধৃতরাষ্ট্র সেখানে দেহ রাখে। ধৃতরাষ্ট্র দেহ রাখলে তার সঙ্গে তার সহধর্মিণী সতী দেবী গান্ধারী, তিনি তার চিতাতে মানে সহমৃতা হলেন, দুজনেই শরীর ত্যাগ করলেন। আর এদিকে কি হলো, এই যে মানে অন্ধ ধৃতরাষ্ট্র যখন সেখানে নেই, ধর্মরাজ যুধিষ্ঠির নিত্য কর্মাদি করে যখন দণ্ডবত প্রণাম করতে যান নিত্য প্রতিদিন, সেখানে গিয়ে দেখছেন সেখানে তো নেই, কোথায় গেল, দেবী গান্ধারীও নেই। অনেকক্ষণ খুঁজলেন এবং চিন্তা করলেন, আহা, আমাদের দ্বারা বোধহয় তাদের অযত্ন করা হয়েছে, তাদের সেবা সেবাতে আমরা ত্রুটি করেছি, সেজন্য হয়তো তারা চলে গেছেন আমাদের ছেড়ে। আমার সেই মানে পিতার সমতুল্য যে অন্ধ ধৃতরাষ্ট্র পিতা, তিনি আমাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে চলে গেছেন। চতুর্দিকে অন্বেষণ করলেন, সারথি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে হে সঞ্জয়, তুমি কি জানো যে তিনি কোথায় গিয়েছেন? সারথি সঞ্জয় তিনি বললেন, না আমি তো জানি না। এর মধ্যে তিনি যখন ভীষণভাবে চিন্তান্বিত হলেন, অকস্মাৎ দেবর্ষি নারদ আসলেন, বল দেবর্ষি পাত কি জয়। দেবর্ষি নারদ এসে বললেন যে হে রাজন, যুধিষ্ঠিরকে বলছেন, এখন যে সময় আসছে, যা হয়েছে এটা ঠিকই হয়েছে, তুমি তাদের খোঁজার জন্য চেষ্টা করো না, তোমাদের বিদুর কাকা তাদের নিয়ে চলে গেছেন বহু দূরে, অতএব ওই সমস্ত বিষয় ছাড়ো, এখন যে সময় আসছে নিজেরা কি করবে না করবে সেই চিন্তা করো। সেই ধৃতরাষ্ট্র যে চলে গেছেন সে ঠিকই আছে, এতে কোনো অসুবিধার কোনো বিষয় নয়, এতে তুমি চিন্তাযুক্ত হয়ো না, এ প্রভুর ইচ্ছাতেই হয়েছে, সেজন্য তুমি আর একদমই তাদের নিয়ে চিন্তা ভাবনা করো না। দেবর্ষি নারদ এই কথা বললে তিনি আর চিন্তাযুক্ত হলেন না, যে দেবর্ষি নারদ বলেছেন তাহলে চিন্তা করাটা অযথা হবে। তিনি কোনো কিছুই চিন্তা না করে এবারে সেই চিন্তা থেকে তিনি নিষ্কৃতি লাভ করলেন। তারপর দেবর্ষিপাদ অনেক জ্ঞান প্রদান করে তিনি আবার স্বস্থানে মানে নিজের জায়গাতে গমন করলেন। এবারে যুধিষ্ঠির মহারাজ কি দেখছেন, চতুর্দিকে অশুভ লক্ষণ, কলিকাল প্রবেশ করে গেছে, তখন কলির হাওয়া এই জগতে বওয়া আরম্ভ হয়ে গেছে, চতুর্দিকে কলির প্রভাব বিস্তার হয়ে গেছে, সমস্ত অশুভ গর্ধব আদি যে সমস্ত অশুভ জন্তু জানোয়ারগণ তারা এই যুধিষ্ঠির মহারাজের দক্ষিণ দিক থেকে পরিক্রমা করছে, যে সমস্ত শুভ যেমন গাবি আদি তারা যুধিষ্ঠির মহারাজের বাম দিক থেকে পরিভ্রমণ করছে। তারপরে যখন মন্দিরে দেবালয়ে যাচ্ছেন দেখছেন সমস্ত দেব প্রতিমা তারা অশ্রু বিসর্জন করছে, তাদের চক্ষু থেকে জল বেরোচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। চতুর্দিকে অশুভ সমস্ত পক্ষীগণ, কাক শৃগাল না কাক, তারপরে শকুন ইত্যাদি ইত্যাদি যেগুলো অশুভ পক্ষী বলা হয়েছে তারা ভীষণভাবে মানে ডাকছে। আর যে সমস্ত জীবজন্তুগণ ছিল তারা রোদন করছে, কুকুরগুলো মানে তারা কাঁদছে, এই সমস্ত অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন কি এমন কেন হচ্ছে, তো কালের সাংঘাতিক প্রভাব, আর চতুর্দিকে অমঙ্গল, জায়গায় জায়গায় বনে বনে আগুন লেগে যাচ্ছে, সমস্ত চোর দস্যুগণ তারা যেন আনন্দে একেবারে উৎফুল্লিত হয়ে উঠছে, এমন লক্ষণ দেখা যাচ্ছে। এই সমস্ত অলক্ষণ কুলক্ষণ দর্শন করে তিনি ভীমসেনকে ডাকলেন। ভীমসেনকে বলছেন, হে ভাই ভীমসেন, আমি দেখছি এই সমস্ত অলক্ষণ কুলক্ষণ তুমি কি দেখতে পাচ্ছ? বলছেন, হে রাজন, হে জ্যেষ্ঠ ভ্রাত, আমি ওই সমস্ত অলক্ষণ কুলক্ষণ সর্বত্র দেখতে পাচ্ছি। সমস্ত মানুষের মধ্যে যেন মানে কাম ক্রোধ লোভ হিংসা মোহাদি মানে বর্ধিত হয়ে গেছে। তারা একে অপরের প্রতি ঈর্ষা করতে লেগে গেছে, একে অপরকে মানে ভালো দেখছে না, একে অপরকে কিভাবে দমন করে রাখবে এই লক্ষণ তো আমিও দেখতে পাচ্ছি। এবারে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বলছেন, হে ভীম, দেখো আজ অর্জুন 7 মাস হয়ে গেল সেই যে কেশবের সঙ্গে গেল, সে গিয়ে না তো কোনো খবর পাঠালো আর না এতদিন সে এতদিনে সে ফিরে এলো, কি ব্যাপার বলো? অর্জুন থাকলে আমার মনটাও ভালো লাগে, সেই অর্জুন আজ 7টা মাস অতিবাহিত হয়ে গেল, তার কোনো খবর নেই, তার কোনো সন্ধান নেই, কোথায় কি করছে, সেই দ্বারকাতে এতদিন সে থাকুক আমাদের আমার আপত্তি নেই, কিন্তু সে কোনো খবরও পাঠায় না, কি কারণ? এই প্রকার ভীমসেনের সঙ্গে সমস্ত কথাবার্তা বিনিময় করছে। ভীমসেনও দুঃখিত হচ্ছেন যে সত্যই এখন যে সময় এসে গেছে, এখন যে সময় দেখা যাচ্ছে এত বড় ভয়ঙ্কর সময়, এই রকম অশুভ সময় অশুভ লক্ষণ আমিও কখনো দেখিনি। এর মধ্যে দেখতে দেখতে মহা ধনুর্ধারী অর্জুন কান্তিহীন শ্রীহীন একেবারে দুর্বল নির্বল ব্যক্তির মতন মাথাটা নিচু করে যুধিষ্ঠির মহারাজের সামনে এসে দণ্ডবাদ প্রণাম করে দাঁড়িয়ে আছেন। তার স্কন্ধ থেকে ধনুষ্টা পর্যন্ত স্খলিত হচ্ছে। সেই অবস্থা দেখে যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে ভাই অর্জুন, তোমাকে এর পূর্বে কোনোদিনই তোমাকে এই রকম অবস্থায়, এই ভেঙে পড়া অবস্থায়, এই তুমি শ্রীহীন, তোমার শরীরে জ্যোতিহীন অবস্থায় আমি তোমাকে কোনোদিন দেখিনি। তুমি কি কোনো অন্যায় কার্য করেছো? তুমি কি মানে কোনো কাউকে কথা দিয়ে সেই কথা রাখতে পারোনি, এমন কি হয়েছে? তুমি কি কাউকে অসম্মান করেছো? কোনো সাধু, কোনো ব্রাহ্মণ, কোনো বিশিষ্ট ব্যক্তিকে অসম্মান করেছো? না তুমি কোনো অগম্যা স্ত্রীতে গমন করেছো, না কোনো তুমি বৃদ্ধ বা বালককে আগে খেতে না দিয়ে তুমি খেয়ে নিয়েছো, আবার সেই যে তুমি দ্বারকা প্রদেশে ছিলে সেখানে মহিষীগণ তোমার সঙ্গে ব্যঙ্গ করেছে, কি ব্যাপার বলো? আর সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি তো সর্বদাই তোমাকে পরম সুখে রাখেন এবং অত্যাধিক প্রীতি স্নেহ ভালোবাসা প্রদান করে থাকেন, তার দ্বারা তো তোমার কখনো অনিষ্ট হওয়ার কথা নয়, তার দ্বারা তোমার লাঞ্ছিত হওয়ার কথা নয়, তুমি এইভাবে শ্রীহীন হয়ে আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এক অপরাধী, কেন গো তোমাকে এমন কেন লাগছে? বিভিন্ন প্রকার মানে প্রশ্ন করলেন, প্রায় বহুক্ষণ আধা ঘন্টায় 1 ঘন্টা ধরে প্রশ্নই মানে বিভিন্ন প্রস্তাব তিনি রাখলেন যে তোমার এই এই কারণে বোধহয় কিছু হয়েছে, আর তুমি এমন কি অন্যায় করেছো, বা তুমি হয়তো কাউকে কিছু দান দেওয়ার কথা বলে হয়তো তুমি দিতে সমর্থ হওনি, এমন তো নয়, বলো বলো তোমার কি হয়েছে? না তুমি কোনো অন্তর্য জাতির দ্বারা পরাজিত হয়েছ, বা কারো কাছে তুমি পরাজিত হয়েছ, অথবা সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তো আমাদের ছেড়ে চলে যাননি, এই সমস্ত কারণের মধ্যে কোনো একটি কারণ তো অবশ্যই হয়েছে। হে ভাই অর্জুন বলো, তুমি এমনভাবে কেন দাঁড়িয়ে আছো? তোমার স্কন্ধ থেকে তোমার ধনুষ বাণ স্খলিত হয়ে যাচ্ছে, তুমি সেই শ্রীহীন কান্তিহীন হয়ে দাঁড়িয়ে আছো, কি বলো? অর্জুন এতক্ষণ পরে বলছেন, সব ভাইয়েরা মাতা কুন্তী দেবী দ্রৌপদী আদি সকলে ঘিরে ধরেছেন, বলছেন যে হে রাজন, আজ আমরা সকলে মনে করতাম আমরা বড় বীর, আমরা বড় যোদ্ধা, আমরা বড় পরাক্রমী, কিন্তু হে রাজন, হে জ্যেষ্ঠ ভ্রাত, আমি বুঝতে পাচ্ছি এই সমস্ত সব কিছু দেওয়া সেই কেশবের, সেই মাধবের, আমরা কেবল সেই মানে পুতুলের মতন, আমাদের নিজস্ব কোনো সত্তাই নেই, যে ভগবান আমাদের কত বিপদ থেকে রক্ষা করেছেন আমরা তখন তা বুঝতে পারিনি। আমরা মনে করতাম বোধ হয় আমাদের পরাক্রমে আমরা জয়ী হয়েছি, আমাদের পরাক্রমে আমরা এই রাজ্য ফিরে পেয়েছি, কিন্তু হে রাজন তা নয়। হে রাজন, সেই যে আমরা যখন বনপ্রদেশে ছিলাম সেই দূত ক্রীড়ায় আমরা পরাজিত হয়ে বনে বনে ভ্রমণ করে বেড়াতাম, সেই দুরাত্মা দুর্যোধন কর্তৃক প্রেরিত দুর্বাসা মুনি সশিষ্যগণকে নিয়ে গিয়েছিলেন, অনেক শিষ্যদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেখানে আমাদের পাঞ্চালী যখন সেই কেশবকে স্মরণ করেছিল তিনি এসেছিলেন, এসে কি করলেন, সেই মানে সূর্যদেবের দেওয়া যে অক্ষয় পাত্র বলা হয়েছে সেই অক্ষয় পাত্রে একটু শাক লেগেছিল তাই তিনি খেয়েছিলেন, আর এই সমস্ত পৃথিবীর মানে জীবের উদার পূরণ হয়ে গিয়েছিল, তাই সেখান থেকে ভয়ে মানে তাদের যাতে আবার প্রসাদ না পেতে হয়, আর আমরা দ্বিতীয় অক্ষম ছিলাম, তখন সেই দুর্বাসার ঋষি সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। তিনি যদি আসতেন তাহলে আমরা অভিসম্পদ প্রাপ্ত হয়ে সবংশে ধ্বংস হয়ে যেতাম, সে কার্যও তিনি করেছেন। সেই কেশব আমাদের পাঞ্চালী যখন একেবারে বিবস্ত্রা হয়ে যাচ্ছিল, সমস্ত শরীর থেকে বস্ত্রকে সেই দুষ্টগণ কেড়ে নিচ্ছিল, অসম্মান করছিল, তখন সেই কেশব তাকে চির প্রদান করে তার মান সম্মান রক্ষা করেছিল। আর সেই ভগবান তিনি আমাদের সমস্ত সময়েই বিপদের থেকে রক্ষা করেছেন। এই যে আমরা অল্প কিয়ৎ দিন পূর্বে সমস্ত দস্যুগণকে দুরাত্মাগণকে আমরা মেরেছি তা না, আমরা তো নিমিত্ত মাত্র সেই কাষ্ঠের পুতুলের ন্যায়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত যোদ্ধাদের দিকে তাকিয়ে তিনি তাদের আয়ুকে হরণ করেছিলেন, এ আমরা বুঝতে পারিনি। সেই ভগবান তিনি কেমন যে ভক্তগণ তাকে উপাসনা করেন, ভজনা করেন, সেই ভগবানকে সেই ভক্তদের জন্য ভগবান নিজের আত্মা পর্যন্ত বিক্রয় করে দিতে প্রস্তুত, নিজের আত্মা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত। আমি কি মূর্খ, আমি কেমন নিষ্ঠুর, সেই ভগবানকে আমি আমার নিজের সারথি রূপে রেখেছিলাম, তিনি সাক্ষাৎ ভগবান। সেই ভগবান তিনি আমার সঙ্গে যখন মানে যুদ্ধে ছিলেন, আমার সারথি হয়েছিলেন, আমি তার মহিমা জানতে পারিনি। আমি যখন সমস্ত যোদ্ধাগণের সামনে নিজের পরাক্রম মনে করে আমি যখন সেই রথ থেকে নিচে নামিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকতাম, সমস্ত মহামহা দুর্মদ শক্তিশালী রাজন্যবর্গ আমাকে কিছু করতে পারত না, কারণ সেই ভগবানের পরাক্রমের প্রভাবে। এবং সেই ঘোড়াগুলো যখন মানে একেবারে ক্লান্ত হয়ে যেত তাদেরকে কিছুক্ষণের জন্য তিনি ছেড়ে দিতেন, আর আমি সেই সমস্ত শত্রুদের সামনে ইতস্তত মানে একেবারে নির্ভীকভাবে ভ্রমণ করতাম, তথাপি সেই সমস্ত শত্রুরা আমাকে কিছু করতে পারেনি শুধু কেশবের জন্য। আমরা মানে কেবল শরীরধারী মানব মাত্র, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো সামর্থ্য নেই, যে কেশবকে আমি নিজের সারথ্য কার্যে কখনো দৌত কার্যে কখনো নিজেদের মিত্র রূপে কখনো বিভিন্ন বিভিন্নভাবে আমি তাকে জায়গায় জায়গায় অসম্মানও করেছি। তিনি পিতা যেমন পুত্রকে অবোধ রূপে সমস্ত কিছু ক্ষমা করেন, সেই কেশব আমার সমস্ত অপরাধ পিতার ন্যায় ক্ষমা করেছেন। তা হে রাজন, সেই কেশব তিনি সমস্ত 56 কোটি যদুবংশদের মধ্যে তিনি দেখলেন তাদের মধ্যে ভয়ঙ্কর আসুর ভাবাপন্ন সাধু ব্রাহ্মণদের অসম্মানকারী অনেক দুর্মদ অসুরের জন্ম হয়ে গেছে, যারা মানে সাধু ব্রাহ্মণদেরকে নিন্দা করে, তাদেরকে মানে কটুবাক্য বলে। সেই ভগবান কি করলেন, যেমন বেণুতে বেণু মানে বংশে বংশে মানে বাঁশে বাঁশে ঘর্ষণ হয়ে যেমন অগ্নি প্রজ্বলিত হয়, তাদেরকে বিনষ্ট করেছেন। ভগবান বলদেব যিনি আমাদের প্রতি সর্বদাই কৃপা বর্ষণ করতেন তিনিও স্বধামে চলে গেছেন, আর সেই সঙ্গে সঙ্গে সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ইহলীলা সম্বরণ করে স্বধামে গমন করেছেন, আর তিনি রোদন করতে করতে ভেঙে পড়লেন অর্জুন। অর্জুন যখন রোদন করতে করতে ভেঙে পড়লেন সেই সময় এক বড় আশ্চর্য ঘটনা দেখা গেল। তিনি আরো কি বলছেন, হে রাজন, আমি মানে এখন নিজের আমার কোনো শক্তিই নেই, আমি কিছু মহিষীগণকে নিয়ে আসছিলাম, পথে সমস্ত গোপ মানে নিম্নজ জাতির ব্যক্তিরা মানে তাদের সঙ্গে অসভ্য ব্যবহার করে, আমি তাদের কাছে পর্যন্ত পরাজিত হয়েছি। আমি বাস্তবিক সেই কেশব থাকতে কেশবের মহিমা বুঝতে পারিনি। সেই কেশব আমাদের সকলকে বঞ্চনা করে মানে সকলকে ফাঁকি দিয়ে তিনি স্বধামে চলে গেছেন। আমরা তো মানে কাষ্ঠের পুতুল মাত্র, আমাদের নিজস্ব কোনো সত্তাই নেই। এই সমস্ত কথা বলতে বলতে তিনি ভেঙে পড়েছেন। টিকাকারগণ বলছেন যে অর্জুন একেবারেই নিঃস্ব, একেবারেই শক্তিহীন, একেবারে সাধারণ মানুষের থেকেও আরো সাধারণ হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে গোবিন্দ কথা, সেই যে ভগবান তাদের কিভাবে রক্ষা করেছিলেন, এই কথা চিন্তন করাতে তার শরীরের মধ্যে কিছুটা শক্তি সঞ্চার হলো। তাহলে ভগবানের কথার মধ্যে কেমন শক্তি আছে যে অর্জুন একেবারে মৃতের ন্যায় দাঁড়িয়েছিলেন, কিন্তু এই কথাগুলো যখন স্মরণ করলেন সে খানিকটা শান্তি লাভ করলেন। মনের মধ্যে যে বড় সাংঘাতিক দুঃখ গ্লানি উৎপন্ন হয়েছিল তা কেশবের কথা বলতে বলতে আবার তার খানিকটা মানসিক মানে শান্তি ফিরে আসলো, শক্তি ফিরে আসলো। এই কথা যখন মাতা কুন্তী যখন এই কথা শ্রবণ করলেন, কেশব আর নেই, কেশব ইহলীলা সম্বরণ করে স্বধামে গমন করেছেন, তখন তিনি কি করলেন, একান্তা ভক্তা সেই পিসিমা কুন্তী দেবী, তিনি তৎক্ষণাৎ নিচে বসে পড়লেন। বসে কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি ভক্তিযোগ অবলম্বন করে সেই শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের চরণে মনকে সংযুক্ত করে সেখানেই দেহত্যাগ করলেন। এমন ভক্ত বিরল। বল কুন্তী মাইয়া কি যায়, এবারে কুন্তী মাইয়া এইভাবে দেহত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে দেখলেন চতুর্দিকে অমঙ্গল আর অমঙ্গল। তিনি পরীক্ষিত তখন যুবাবস্থা, তাকে সম্রাট করে দিলেন, রাজ মুকুট পরিয়ে দিলেন মানে রাজ সিংহাসনে অভিষিক্ত করে দিলেন। আর সেই প্রদ্যুম্ন মানে বজ্রনাথকে করলেন কি এই মথুরা প্রদেশের রাজা করে দিলেন কৃষ্ণের আজ্ঞানুক্রমে। এই বজ্রনাথ তিনি কিন্তু এই ব্রজে বহু কিছু ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাস্থলী তা তিনি পুনরুদ্ধার করেছিলেন। এই যে অল্প কয়েকদিন আগেই শ্যামকুণ্ড যে সংস্কার হলো, সেখানে মাঝখানে দেখবেন একটি কুণ্ড ছিল যাকে বলা হয়েছে বজ্রনাথ কুণ্ড। কারণ ওই কুণ্ড ওই মানে শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাথ তিনি ওটাকে সংস্কার করেছিলেন, সেই জন্যই ওই কুণ্ডের নাম অদ্যাপিও বজ্রকুণ্ড নামে অভিহিত। এছাড়া যেমন কুসুম সরোবর আদি যে ছিল, পরে যদিও ভরতপুরের রাজারা এটা সুসংস্কৃত করেছেন, কিন্তু তার পূর্বে এগুলোকে মানে ফাইন্ড আউট অন্বেষণ করেছিলেন কে, এই বজ্রনাথ আর উদ্ধব মহোদয়। এই মানে যে কুসুম সরোবর এখানেই হয়েছিল ভাগবত সপ্তাহ, উদ্ধবজি ছিলেন বক্তা, যা স্কন্দ পুরাণোক্ত। সেই স্কন্দ পুরাণের মহিমা আমরা এই পাঠের বিরাম যখন দেব মানে সেই নিয়ম সেবার সময় অন্তিম সময়ে সেই কথাও আমরা শ্রবণ করব। এবারে তিনি সম্রাট করে দিলেন পরীক্ষিত মহারাজকে, মথুরার রাজা করে দিলেন বজ্রনাথকে, ভগবান শ্রীকৃষ্ণের আদেশই ছিল এমন। তারপরে তিনি কি করলেন, অনেক যাগযজ্ঞাদি করে বহু কিছু অর্থ ধন সম্পত্তি সাধু ব্রাহ্মণগণকে দান করলেন। তারপরে তিনি ভিখারির মতন মানে বানপ্রস্থে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, সঙ্গে কোনো বস্ত্র অলঙ্কার রাজপোশাক রাজবেশ কিছুই থাকছে না, সমস্ত কিছু ছেড়ে একেবারে বিষ্ঠাবধ পরিত্যাগ করে তিনি শ্বেত বস্ত্রে একেবারে সাধুদের মতন হয়ে, অনেকে অনেক কিছু বলতে চাইলেন কিন্তু সংসার থেকে বেরিয়ে আসা খুব কঠিন, যা আমরা গতদিন শ্রবণ করেছি। যুধিষ্ঠির মহারাজকেও অনেকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু তিনি বধির মানে কালা ব্যক্তি যেমন কিছু শোনে না, সেই বধিরের ন্যায় তিনি কাউকে কোনো মানে পরোয়া না করে কারো কথা না শুনে তিনি কি করলেন, সেখান থেকে বেরিয়ে পড়লেন স্বর্গের দিকে মানে হিমালয়ের দিকে। স্বর্গের দিকে রওনা হলেন। ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব এবং দেবী দ্রৌপদী তারা দেখছেন যে মানে সেই সম্রাট যুধিষ্ঠির কাউকে কিছুই বলছেন না, সকলে একে একে চলে যাচ্ছেন। তাই কারো জন্য অপেক্ষা নেই, সকলে পিছু পা হলেন। যে যার রাজবস্ত্র পরিত্যাগ করে একেবারে সাধারণ এই শ্বেত বস্ত্র পরিহিত হয়ে পাণ্ডবগণ দেবী দ্রৌপদী সাধারণ একটি শাড়ি পরে তাদের পিছু গমন করলেন। কেউ কাউকে ডাকছেন না। যখন মৃত্যু এমন যে মৃত্যুর কবল থেকে কেউ কাউকে কখনো বাঁচাতে পারে না, ভগবানের এই যে মৃত্যুচক্র, এই মৃত্যুচক্র থেকে কেউ কখনো অব্যাহতি পায় না। তাই একে একে যেতে যেতে পথে দ্রৌপদী, নকুল, সহদেব এবং সেই মহাধনুর্ধারী অর্জুন, ভীমসেন তারা পথেই মারা গেলেন। কিন্তু কেবল গলদেশটা ঘুরিয়ে একমাত্র দেখে নিতেন, কিন্তু কেউ কাউকে কোনো সাহায্য করার মতন মানে ভাবনা ছিল না। যখন মৃত্যুকাল এসে উপস্থিত হবে, কারো বাপেরও সাধ্য নেই যে তাকে সেই মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারেন। তা সেই মৃত্যু অনিবার্য, এবং আমাদের যে সেই মৃত্যুর আগে আগে হরিভজন করতে হবে এটা আমরা জেনেও বসতে চাই না, তাহলে আমাদের থেকে মূর্খ এই ত্রিভুবনে আর কারা থাকতে পারে? যারা ভজ্জেন তারা মহান। তাই সম্রাট যুধিষ্ঠির, তিনি তো সশরীরে স্বর্গে পর্যন্ত যেতে পেরেছিলেন, তার মান অভিমান অহংকার কিছু না থাকার দরুন। বাকি সকলেই পথে, মানে সেই হিমালয়ের পথেই তারা না খেয়ে না দে অনাহারে তারা মারা গিয়েছিলেন। আর যুধিষ্ঠির মহারাজ সশরীরে তিনি স্বর্গে গমন করেছিলেন। এবারে পরীক্ষিত মহারাজের আমল আরম্ভ হয়ে যাচ্ছে। মহারাজ পরীক্ষিত, তিনি শশাগরা পৃথিবীর রাজা হয়ে, একচ্ছত্র রাজা হয়ে তিনি সুন্দরভাবে, সুন্দর দৃষ্টিকোণ দিয়ে, সাধু দৃষ্টিকোণ দিয়ে, ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে এই শশাগরা পৃথিবী পরিচালনা করতে লাগলেন। এবং সমস্ত সাধুবৃন্দ, মুনিবৃন্দ, ব্রাহ্মণগণ তারা সকলেই পরীক্ষিত মহারাজের, মানে পরীক্ষিত মহারাজকে সমীহ করতেন, স্নেহ করতেন, প্রীতি করতেন, কারণ তার মধ্যে সমর্পণ ছিল। একবার তিনি ছদ্মবেশে সমস্ত শশাগরা পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। কেন ছদ্মবেশে? কেন? যে এই পৃথিবীতে আমার শাসন কোথায় কোথায় উল্লঙ্ঘন হচ্ছে, কোথায় কোথায় মানছে, কোন কোন রাজন্যবর্গ আমার নীতি, আমার নির্দেশ পালন করছে না, এই সমস্ত অবগত হওয়ার জন্য কিছু গুপ্ত দূতকে সঙ্গে করে নিয়ে তিনি সমস্ত পৃথিবী পর্যটনরত হলেন। কিন্তু কি আশ্চর্য, তিনি যেখানেই যেখানেই যাচ্ছেন না কেন, সর্বত্রই তার পূর্বযৌবনের কীর্তি কীর্তন হচ্ছে। তার মধ্যে সকলের নায়ক যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি তো সর্বোপরি আছেন, তার তো মহিমার কোনো শেষ নেই। আর পাণ্ডবগণের মহিমাও তার সঙ্গে প্রাতে মানে সকালে এবং সন্ধ্যা বিকালে তাদের সমস্ত পৃথিবীতে তাদের যশোরাশির কথা, তাদের গুণের কথা, সাধুদের সঙ্গে সেই পাণ্ডবগণ কেমনভাবে ব্যবহার করতেন, সেই সাধুদের যে তারা ভগবানের মানে প্রতিবিম্ব এমন মনে করে তাদেরকে যে সমস্ত সেবা পূজনাদি করতেন তা বর্ণনা করছেন। তাদের পরাক্রমের কথা, তাদের বৈভবের কথা, তাদের উদারতার কথা এই পৃথিবীতে সর্বদিকে কীর্তন হতো। পরীক্ষিত মহারাজ গোপনে প্রাতকালে, সেই ভোরবেলা, আবার সেই সন্ধ্যাকালে, রাত্রে দেখছেন যত্রতত্র সেই শ্রীকৃষ্ণের সঙ্গে সেই তার পূর্বযৌবনের মানে মহিমা কীর্তন হয়। তিনি গদগদ হয়ে উঠতেন, আহা, আমার পূর্বযৌবন তারা এত ভালো ছিলেন, তারা এত ধার্মিক ছিলেন, তারা এত উদার ছিলেন, তারা এমনভাবে সাধু সেবা করতেন, আমি তো কিছুই করতে পারলাম না সব কিছু করার পরেও। তিনি এইভাবে পূর্বযৌবনের কীর্তি মানে শ্রবণ করে নিজে গদগদ হতেন, আর চিন্তা করছেন, আহা, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার মাতা দেবী উত্তরার গর্ভমধ্যে আমাকে রক্ষা করেছিলেন, আমিও কম ভাগ্যবান নই, কিন্তু সেই ভগবানের কথা আমি পূর্ণরূপে জানতে পারলাম না, সেই ভগবান কেমন তা আমার পূর্ণরূপে জানা প্রয়োজন, এই ইচ্ছা তার মধ্যে ছিল। এই যে হরিকথা শ্রবণের ইচ্ছা না থাকলে তো আর শোনা যায় না, কিন্তু পরীক্ষিত মহারাজের স্বাভাবিক রূপেই তার হৃদয়টা মানে আকৃষ্ট হতো যে সেই ভগবান কেমন, কেমন তার গুণ, কেমন তিনি দয়ালু, কেমন কৃপালু, আমি কবে যে শুনবো, কবে যে জানবো, এটা তার ভীষণভাবে আকাঙ্ক্ষা ছিল, ভীষণভাবে লালায়িত হয়ে থাকতেন। এইভাবে তিনি সমগ্র পৃথিবী পর্যটনরত ছিলেন। অকস্মাৎ গুপ্ত দূত এসে বলছেন, মহারাজ মহারাজ, আপনার রাজ্যে না কলি প্রবেশ করেছে। সে দেখলাম এক গাভী আর এক বৃষকে ভীষণভাবে প্রহার করতে করতে তাদের তিন তিনটি চরণ ভেঙে দিয়েছে, মানে তিনটে পা ভেঙে দিয়েছে। একটি পায়ে সেই বৃষ আর সেই গাভী দাঁড়িয়ে আছে, আর তারা রোদন করছে, ভীষণভাবে ডাকছে, তারা আর্তনাদ করছে, তারা বলছে আমাদের রক্ষা করো। আহা, সেই মাধব সেই পাণ্ডবগণ তারা আজ চলে গিয়েছেন, তাই আমাকে রক্ষা করার মতো কেউ নেই। তারা বিলাপ করছে, রোদন করছে, মহারাজ আমরা দেখলাম সেই দস্যু সেই কলি সে রাজবেশ ধারণ করে তাদের প্রহার করছে। বলছেন আচ্ছা, এত বড় সাহস, এত ক্ষমতা, আমি যাচ্ছি। তিনি মানে অতি দ্রুতগামী রথে আরূঢ় হয়ে একবারে তীর ধনুষ মানে একেবারে তৈরি অবস্থায় গিয়ে সেখানে পৌঁছালেন। বলছেন হে দুষ্ট, তোর পরিচয় দে কে তুই, তোকে আমি এই মুহূর্তে শেষ করে ফেলব। আর সেখানে গিয়ে দেখছেন সত্যই তাই, ধর্ম পাদৈকেন চরণ বিচ্ছায়াম উপলব্ধগম পৃচ্ছতি শত্রু বদনাত বিভৎসমিব মাতারো। সেই গাভীকে সেই কলি এমনভাবে প্রহার করছে যে সে গাভী এবং বৃষ তারা বিষ্ঠা মূত্র পর্যন্ত ত্যাগ করছে, এমন প্রহার করছে। এবারে যখন তাকে মারতে গেল, বলছেন হে দুষ্ট, তুই তো দেখছি একেবারে নিকৃষ্ট জাতিরই হবি রে, আজ তুই মনে করছিস যে সেই আমাদের কেশব নেই, আমার পূর্বজ সেই পাণ্ডবগণ নেই, তাই তোর যা ইচ্ছা তাই করবি, তোকে আমি এই মুহূর্তে বধ করছি। যখন তিনি মানে বাণ থেকে তীর যখন নিক্ষেপ করতে চলেছেন, সে সময় সেই কলি এসে তার চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে পড়ে গেলেন। বলছেন হে মহারাজ, হে পরীক্ষিত মহারাজ, হে সম্রাট, আমি আপনার শরণাপন্ন। এবারে আর মারতে পারলেন না। ক্ষত্রিয়দের কাছে কেউ যদি অন্যায় করেও শরণ গ্রহণ করে, তাহলে তাকে এক দুবার তো বধ করেন না, এক দুবার তাকে তার অপরাধ ক্ষমা করেন, তার থেকে বেশি হলে বধ করবেন। কিন্তু সেই নীতি অবলম্বন করে পরম ধার্মিক সম্রাট পরীক্ষিত বললেন, ঠিক আছে, তোমার পরিচয় দাও, কে তুমি, কেনই বা এদের এইভাবে প্রহার করলে? বলছেন আমি কলি, আর আমার কাজই হচ্ছে এমন। আর সেই গাভী আর বৃষকে বলছেন, হে গাভী হে বৃষ, তোমরা দুজনকে পরিচয় দাও। গাভী আর বৃষ বলছেন যে হে মহারাজ, আপনি পরম জ্ঞানী পরম ধার্মিক, আপনি আপনার দৃষ্টিকোণ দিয়ে বুঝে নিন যে আমরা দুজন কে, তার উপরে ছাড়লেন। সম্রাট ধার্মিক পরীক্ষিত মহারাজ তিনি নিজের জ্ঞান প্রয়োগ করে দেখলেন, এই যে গাভী যার তিনটি পদ ভগ্ন করে দেওয়া হয়েছে, সত্য ত্রেতা দাপর রূপ যে তিনটি চরণ তা নষ্ট হয়ে গেছে, তিনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। তা তাকে বললেন যে আপনি হচ্ছেন, গাভীকে বলছেন আপনি হচ্ছেন পৃথিবী মাতা। বলছেন হ্যাঁ, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। আর ওই বৃষ মানে ওই ষণ্ডরূপে যে ষাঁড়টি ছিল, তাকে দেখে তার লক্ষণ সমূহ দেখে বলছেন হে বৃষ, আপনি হচ্ছেন সাক্ষাৎ ধর্মরাজ। বলছেন হ্যাঁ পরীক্ষিত মহারাজ, আপনি ঠিকই বলেছেন। এবারে বললেন যে আপনাদের ভয় নেই, আপনারা এমন মনে করবেন না যে আজ আমাদের পূর্বজগণ তারা স্বর্গে চলে গেছেন বলে আপনাদের সঙ্গে অন্যায় হবে অত্যাচার হবে, তা আমি কখনোই হতে দেব না। বলছেন আপনারা আমার থেকে অভয়প্রাপ্ত হন, আপনাদের আর আমি কিছু হতে দেব না। এবারে কলিকে বলছেন ওরে দুষ্ট, এবারে তুমি বলো, তুমি আমার, আমি তোমাকে বধ করব না, ক্ষাত্র ধর্ম অবলম্বনে আমি তোমাকে ক্ষমা করেছি, এখন তুমি এক কাজ করো, আমার দেশের বাইরে চলে যাও। কলি মহারাজ হাত জোর করে পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে মহারাজ, আমি আপনার দেশের বাইরে কি করে যাব, আপনি বলুন তো আপনার দেশের মানে বাইরের স্থানটা কোথায়, আপনি তো মানে একচ্ছত্রপতি, মানে আপনি শশাগড়া পৃথিবীর রাজা, তা আমি পৃথিবীর বাইরে কি করে যাব? পৃথিবীর বাইরে তো যাওয়া যায় না। কাউকে যদি বলা হয় যে তুমি পৃথিবীর বাইরে যাও, তাহলে সে তো যেতে পারবে না। একটি লোক অতিক্রম করে সে কি করে যাবে? যাদের সাধনা আছে তারা চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া সম্ভব নয়। তা শশাগড়া পৃথিবী হচ্ছে আপনার অধীনে, তা আমি পৃথিবীর বাইরে কি করে যাব? হে মহারাজ, আপনি আমি আপনার শরণার্থী, আপনার শরণ গ্রহণ করেছি, আপনি কৃপা করে আমাকে স্থান প্রদান করুন, আমি সেই সেই স্থানে থাকব। বলছেন না তা হবে না, চরণ ধারণ করে বলছেন না মহারাজ, আমাকে মানে অল্প স্বল্প জায়গা দিন, আমি সেখানে থাকব। বলছেন ঠিক আছে, তুমি যখন তাই চাইছো, তার আগে বলো তোমার মধ্যে দোষ আর গুণ কি কি আছে। বলছেন মহারাজ, আমার মধ্যে দোষই দোষ, গুণ একটি আছে আর সব দোষ। বলছেন গুণটা কি আগে বলো, তোমার দোষ সবচেয়ে তো আমিও বুঝতে পারছি, তা না হলে তুমি আমার শাসনকালে তুমি বৃষ আর গাভীকে প্রহার করো, ও তো আমি বুঝেই গেছি তোমার মধ্যে দোষ ভরা, গুণটা কি আছে তাই বলো। বলছেন মহারাজ, আমি কলিযুগ, তা এই কলিযুগে কলৌ কেশব কীর্তনাথ, কেউ যদি এই কলিযুগে কেশবের মানে কৃষ্ণের কীর্তন করে, কৃষ্ণের কথা শ্রবণ করে, সেই ভগবানের লীলারাশির কথা শ্রবণ করে, তাহলে আমি তাকে স্পর্শ করতে পারি না। আর এই কলিযুগে যারা এই মহামন্ত্র সংকীর্তন করবে, তারা অনায়াসে সত্য ত্রেতা দাপরে যে কৃচ্ছ সাধনের কথা বলা হয়েছে, তার থেকেও বেশি ফল তারা লাভ করে, মানে তারা ভগবত ধামে যাবে। এটাই হচ্ছে আমার মধ্যে একটা মানে বিশেষ গুণ আছে। বলছেন ঠিক আছে, এই গুণের জন্যই আমি তোমাকে চারটি স্থান প্রদান করছি। কি কি চারটি স্থান প্রদান করছেন? অবর্থিত সদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দূতম পানম স্ত্রীয় শুনা যাত্রা ধর্মাস চতুর্বিধ। বলছেন হে কলি, তোমাকে আমি চারটি স্থান দিলাম, দূতম পানম স্ত্রীয় শুনা, দূতম যেখানে মদ্যপান করবে সেখানে তুমি থাকবে, আর যেখানে স্ত্রীয় অবৈধ স্ত্রী সংসর্গ হবে সেখানে তুমি থাকবে, আর শুনা মানে যেখানে ওই পশু হিংসা করা হবে সেখানে তুমি থাকবে, আর যেখানে দূত ক্রীড়া হবে, জুয়া খেলা হবে সেখানে তুমি থাকবে। দূতম মানে জুয়া খেলা, পানম মানে মদ্যপান, স্ত্রীয় মানে অবৈধ স্ত্রী সংসর্গ যেখানে হয়, আর শুনা মানে পশু হিংসা, এই চারটি স্থান আমি তোমাকে দিলাম। বলছেন বাহ মহারাজ, আপনি তো আমাকে এই স্থানগুলো দিলেন, এগুলো তো একেবারে কদর্য, একেবারে ঘৃণিত স্থান। বলছেন ওগুলোই তোমার স্থান। আমাদের টিকাকার শ্রীধর স্বামীপাদ বলছেন যে এই চারটি স্থান ছাড়া আর কয়েকটি স্থান পরীক্ষিত মহারাজ দিয়েছিলেন, যেখানে অভিমান, অহংকার, দর্প ইত্যাদি থাকবে, যাদের মধ্যে সে যদি সাধুও হয়, ব্রাহ্মণও হয়, উচ্চ বংশজ হয়, তথাপি তার মধ্যে কলি থাকবে। যাদের মধ্যে অহংকার, পরশ্রী কাতরতা, মাৎসর্য পরায়ণ, সে যত বড়ই সাধু হোক না কেন, তার মধ্যে কলির বাস থাকবে। টিকাকারগণ বলছেন মূলে তো এই কয়েকটি চারটি কথা বললেন। এবারে কলি মহারাজ তিনি হাত জোর করে আবার বলছেন যে মহারাজ, আমাকে আরো কয়েকটি স্থান দিন। বলছেন কয়েকটি স্থান? তোমাকে আমি যে চারটি স্থান দিয়েছি এটাই পর্যাপ্ত বলে আমি মনে করি। বলছেন না না, আমাকে আর কয়েকটি না হয়, আর একটি স্থান তো আমার অনুরোধে দিন। পুনশ্চ যাচমানায় যাতরূপ মদত প্রভু ততনৃতম যদম কামম রজবৈরঞ্চ পঞ্চমম। পুনশ্চ যাচমানায়, পুনঃ পুনঃ যখন বারবার যাচনা করছে চাইছে, তখন সম্রাট পরীক্ষিত বললেন ঠিক আছে, স্বর্ণের মধ্যে তোমার বাস, তুমি সোনার মধ্যেও থাকবে। এবারে আমাদের একটু টিকার আশ্রয় নিতে হবে, তা না হলে সমস্যা মিটবে না। কেন মিটবে না? এখানে বলছেন স্বর্ণের মধ্যে কলির বাস। আবার একাদশ স্কন্ধে উদ্ধবকে যখন ভগবান বলছেন বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, নাগের মধ্যে আমি বাসুকী নাগ, বিভিন্ন বিভিন্ন বিস্তারিত বর্ণনা করেছেন। তন্মধ্যে বলছেন হে উদ্ধব স্বর্ণস্তে অহম, স্বর্ণের মধ্যে আমারই নিবাস। তাহলে এখানে কলির নিবাস আর সেখানে ভগবানের নিবাস স্বর্ণের মধ্যে, তাহলে তো তারতম্য হয়ে যায়। টিকাকার শ্রীধর স্বামী পাদ আদি তার পুষ্টিকরণ করেছেন, মানে দুটো সামঞ্জস্য, দুটি কথাই ঠিক। কেন বলছেন, যারা অসৎভাবে লোককে ঠকিয়ে চুরি করে ডাকাতি করে তারপরে লোককে ফাঁকি দিয়ে যে অর্থ উপার্জন যারা করে, তার থেকে যে সমস্ত স্বর্ণ তারা ক্রয় করে, যে সমস্ত অলংকার তারা তৈরি করায়, তার মধ্যে কলির বাস থাকে। আর যারা সৎভাবে অর্থ উপার্জন করে, কষ্ট করে অর্থ উপার্জন করে, স্বর্ণ ক্রয় করে সেটা অলংকার তৈরি করিয়ে সেটা প্রভুকে প্রসাদী করে যারা ধারণ করেন, তাদের মধ্যে সেই স্বর্ণের মধ্যে ভগবানের বাস থাকে। আমাদের তো উদাহরণ না হলে তো পরিষ্কার হয় না। এর উদাহরণ কি আছে? এর উদাহরণ হচ্ছে যে পরীক্ষিত মহারাজ বললেন স্বর্ণের মধ্যে তোমার বাস, তখনও তার মাথায় স্বর্ণ মুকুট রয়েছে, রাজবেশ পরা রয়েছে, তখন তো তার তাকে কলি ধরেনি। একদা কোনো এক সময়ে কি হলো, তিনি যখন মৃগয়া করতে গিয়েছিলেন তখন কলি তার স্বর্ণ মুকুটে ভর করেছিল। তাহলে প্রথমে কেন না করে পরে হলো? বলছেন এর একটি ঘটনা আছে। ভীমসেন যখন সেই দুষ্ট জরাসন্ধকে বধ করলেন, বধ করে প্রভু কি করলেন, রাজন্যবর্গকে মুক্তি প্রদান করেছিলেন, আপনারা সকলেই অবগত আছেন। এবারে মুক্তি প্রদান করার পরে ভীমসেন কি করলেন, তার রাজকোষ পরিদর্শন করতে গিয়েছিলেন ভগবানকে সঙ্গে নিয়ে, আর ভগবান সেখান থেকে কিছুই নেওয়ার আদেশ দেননি ভীমসেনকে। বললেন দেখো আমরা যে জরাসন্ধকে বধ করেছি কেন, তার নিষ্ঠুরতার জন্য, কঠোরতার জন্য, দাম্ভিকতার জন্য, আর মুখ্য হেতু হচ্ছে এই যে বহু বহু রাজাদের সে বন্দি করে রেখেছিল যা ভোলেনাথের চরণে বলি দেবে বলে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা বধ করেছি। এই জরাসন্ধের জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র ছিল সহদেব। এই সহদেবকে প্রভুর নিজে হাতে তাদের মানে রাজমুকুট অভিষিক্ত করে তাকে ধারণ করিয়ে দিয়েছিলেন। তা সেই মানে কোষাগার দেখতে গিয়ে এই জরাসন্ধের একটি মুকুট ছিল অতি উন্নত, মানে মণি মাণিক্য হীরা আদি যত দামি হতে পারে, ভীমসেনের পছন্দ হয়ে গেল। ভীমসেন সেটাকে নিয়ে বেশ বগলের তলায় খানিকক্ষণ দাবিয়ে রাখলেন এরকমভাবে ধরে, আর উত্তরীয় দিয়ে ঢাকা রয়েছে। প্রভু বলছেন যে কি হে ভীমসেন, তোমার বগলে ওটা কি? মেজদাদা বলতেন, বলছেন মেজদাদা তোমার ওই বগলে কি আছে, কি ওটা? বলছেন না না কেশব কিছু না। বলছেন আরে বলো তো কি? তা ভগবান তো খুব মানে ভগবানের সঙ্গে চালাকি করে কি আর কেউ কখনো পারে? তিনি বলছেন এ তো জরাসন্ধের মুকুট, তুমি কেন নিচ্ছ? বলছে আরে এত কষ্ট করে মারধর খেয়ে তাকে বধ করলাম, একটা তো প্রমাণস্বরূপ কিছু নিয়ে যায়, প্রভু নিষেধ করার সত্ত্বেও ওই যে মুকুটটা নিয়ে আস, মুকুটটা এনে সেটা যুধিষ্ঠির মহারাজকে যখন সমর্পণ করতে গেলেন, মহারাজ যুধিষ্ঠির কি বললেন যে ভীমসেন ওই দুরাত্মার মুকুট তুমি কেশব নিষেধ করার সত্ত্বেও নিয়ে আসলে, আমি ওই মুকুট কোনোদিনই ধারণ করব না, ঠিক আছে তুমি যখন এনেছো ওটা আমাদের ওই সংগ্রহালয়ে রেখে দাও, এই মুকুট কদাপি এই সম্রাট যুধিষ্ঠির মহারাজ ধারণ করেন। একদা যখন পরীক্ষিত মহারাজের বয়স প্রায় 60 বছর হয়েছে, পরীক্ষিত মহারাজের যে অভিসম্পাদ প্রাপ্ত হয় তার 60 বছর বয়স, টিকার মধ্যে মানে সুন্দরভাবেই বর্ণনা করেছে, তিনি একবার সংগ্রহালয়ে প্রবেশ করে দেখলেন যে এত উন্নত মুকুট, সেই মুকুট ধারণ করলেন। ওই যে অসৎভাবে উপার্জিত মুকুট সেই দুষ্ট দুরাত্মা সেই জরাসন্ধের, সেই মুকুট ধারণ করার সঙ্গে সঙ্গে সে যখন মৃগয়া করতে গেল, ওই কলি গিয়ে তার মুকুটের মধ্যে ভর করল। দেখুন তাহলে টিকার মধ্যে মানে সমস্ত সমস্যাগুলো সমাধান করেছেন, যার জন্য টিকার বিশেষ প্রয়োজন। যদিও সাধুরা স্বর্ণ কি জন্য পরে না, স্বর্ণটা দামি জিনিস, স্বর্ণ পরে এখন যদি জঙ্গলে ভজন করে তাহলে ডাকাতে এসে তো দেবেই উত্তম মধ্যম দিয়ে সেটাও নিয়ে যাবে। এই জন্য সাধুরা যে পড়তে পারবে না এমন নয়, কিন্তু এগুলো বৈরাগ্য ধর্মের বিরোধী কি না তাই নিষেধ করা হয়েছে। ওই স্বর্ণের মধ্যে কলি আছে এ সমস্ত মানে ঠিক যথাযথ কথা নয়, মানে যদি অসৎভাবে উপার্জিত হয় তাহলে তো কলির বাস হবেই হবে, আর যদি সেটা মানে স্বাভাবিকভাবে সৎভাবে উপার্জিত হয় তাহলে তার মধ্যে কলির না প্রভুর বাস থাকে। কিন্তু সাধুরা বৈরাগ্য ধর্ম গ্রহণ করার কারণে কি হয়, সে সমস্ত দামি জিনিস যদি পরিহিত থাকে তাহলে বিপদ হতে পারে, ভজনে বিঘ্ন হতে পারে, সেই কারণে সাধুরা গ্রহণ করেন না, যে যাতে কোনো বিপদ আপদ এসে উপস্থিত না হয়। বাকি যে পরাই যাবে না এমন কোথাও লিপিবদ্ধ করেন, কেন বৈরাগ্য ধর্মে সর্বদা বৈরাগীভাবে থাকতে হয়, তাই সেগুলো গ্রহণ না করাই ভালো। এবারে সেই জরাসন্ধের উপার্জিত সেই মুকুটে কলি ভর করেছে, এবারে ওই যে মৃগয়া করতে করতে মৃগয়া সেই মৃগের পেছনে ছুটতে ছুটতে বৃদ্ধ বয়সে 60 বছর বয়সে ওই পরীক্ষিত মহারাজ ক্লান্ত হয়ে গেল, গিয়ে সম্মুখে দেখলো কি এক ঋষির আশ্রম। তার মধ্যে প্রবেশ করে গিয়ে দেখছেন এক ঋষি চোখ বন্ধ করে একেবারে ব্রহ্মে লীন হয়ে আছেন, তিনি হচ্ছেন ঋষি শমিক। শমিক ঋষিকে দেখে মাথায় তো মুকুটটা রয়েছে, মাথায় কিন্তু তখন নিজের মাথায় নিজের বুদ্ধি কাজ করছে না, ওই কলি যেমন বুদ্ধি যোগাচ্ছে সেই বুদ্ধি কাজ করছে। সে চিৎকার করে বলছে, হে ঋষে আমাকে একটু জল দাও, আমি একটু জল পান করব, আমি খুব ক্লান্ত শ্রান্ত হয়েছি, আমি গরমে ভীষণ কষ্ট পাচ্ছি, আমাকে একটু জল দাও। ঋষির তো কোনো সারা শব্দই নেই, ঋষি তো ব্রহ্মে লীন হয়ে আছেন, তিনি তো প্রভুর চিন্তায় বিভোর, বাহ্যিক চেতনাই নেই। অনেকক্ষণ এইভাবে বারংবার জল যাঞ্চা করার পরেও যখন ঋষি না দিল, এবারে ওই কলি ভর করেছে কিনা তাই তার মাথাটা মানে স্বাভাবিকভাবে কার্য করছে না। সে তখন সামনে কিয়ৎ দূরে একটি মৃত সর্প ছিল, সেটা ধনুষের অগ্রভাগ দিয়ে পরীক্ষিত কি করলো শমিক ঋষির গলদেশে জড়িয়ে দিয়ে এই ক্রোধ মানে রাগ করতে করতে চলে গেল। এই খবর মানে কিছু ছোট ছোট বালকেরা দেখেছিল। শমিক ঋষির পুত্র ছিল শৃঙ্গী, শৃঙ্গী তার সমীপবর্তী কৌশিক নদী ছিল, সেই কৌশিক নদীতে স্নান করছিলেন, মানে কিছু কিছু ঋষি বালকদের সঙ্গে স্নান করছিল, জলক্রিয়াও করছিল। ছোট ছোট বালকেরা গিয়ে বলছে যে শৃঙ্গী দাদা, শৃঙ্গী দাদা, আমরা দেখলাম কি সেই যে সম্রাট পরীক্ষিত তিনি তোমার পিতার গলদেশে একটি মৃত সর্প জড়িয়ে দিয়ে মানে বিভিন্ন প্রকার কটুক্তি করতে করতে তিনি চলে গেছেন। শৃঙ্গী তো একেবারে সাপের মতন ফোঁসফোঁস করছে রেগে, এত বড় সাহস, এই সব ক্ষত্রিয় রাজাদের এত মানে ভয়ঙ্কর সাহস হয়ে উঠেছে যে সাধুদের অবমাননা করে, এই জন্যই তো পরশুরাম তাদের বারংবার বধ করেছে, আজ আমি এই ক্ষত্রিয় অধম রাজা পরীক্ষিতের মানে প্রতিশোধ নিচ্ছি। তিনি কি করলেন, কৌশকী নদীর জল হাতে তুলে মন্ত্রপুত করে কি করলেন, বাঘবজ্রং বিষাসর্য, বাঘবজ্র মানে বাকরূপ বজ্র তিনি নিক্ষেপ করছেন আর বলছেন, হে রাজন, তুমি যে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছ মৃত সর্প গলদেশে দিয়ে, আমি তোমাকে অভিসম্পদ প্রদান করছি, অদ্য দিবস হতে সপ্তম দিবসের দিবসের দিন সেদিন তক্ষক এসে তোমাকে দংশন করবে আর তোমার তাতে মৃত্যু হবে। এই বলে তিনি সেই জলের থেকে উঠে পিতার নিকটে এসে রোদন করছেন অনেকক্ষণ ধরে, উচ্চ কণ্ঠে রুরাদহ মুক্ত কণ্ঠে রুরাদহ, এইভাবে যখন রোদন করছেন তার পিতার বাহ্যিক চেতনা ফিরে এসেছে, মানে বাইরের জ্ঞানটা ফিরে এসেছে, তিনি তার পুত্রকে স্নেহ করে কাছে ডেকে নিলেন। ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, বৎস, তুমি রোদন করছো? তুমি তো এমনভাবে কোনোদিন রোদন করো না, কি দুঃখ, কেন রোদন করছো? বলছেন, হে পিত, সেই ক্ষত্রিয় রাজা পরীক্ষিত, সে আপনার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, সেই শমিক ঋষির কোনো বিকার নেই। তিনি দেখলেন একটি মৃত সর্প ঝুলছিল, সেটাকে তুলে ফেলে দিলেন। বলছেন, সেই রাজা আপনাকে অপমান করেছে? বলছেন, দেখো, সে তৃষ্ণার্ত হয়ে আমাদের আশ্রমে এসেছিল, আমরা তাকে মানে প্রতিকার করতে পারিনি, তাকে সেবা যত্ন করতে পারিনি, এটা আমাদেরও কিছু দোষ আছে, আর আমার তো বাহ্যিক চেতনা ছিল না, তুমিও ছিলে না। তা কি হয়েছে, কি তাতে একটা মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? কিছু তো হয়নি, ওই তো ফেলে দিলাম আমি। সাধু, যারা ভালো সাধু, তাদের ভাবটা এমন হয়, তারা কারো অমঙ্গল চায় না, তারা কাউকে কোনো অভিসম্পদ দিতে চায় না। বলছেন, তাতে কি হয়েছে? বলছেন, হে পিত, আমি তো তাকে অভিসম্পদ প্রদান করেছি। বৎস, কি অভিসম্পদ দিয়েছো তুমি? বলছে যে আমি অভিসম্পদ দিয়েছি কৌশকী নদীর জলে, মানে জল হস্তে নিয়ে মন্ত্রপুত করে আমি এই অভিসম্পদ দিয়েছি যে অর্ধ দিবস থেকে সপ্তম দিবসের দিন সেই তক্ষক এসে তাকে দংশন করবে, তাতে তার মৃত্যু হবে। এই কথা শুনে ঋষি শমিক তার পুত্রকে খানিকটা দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। বলছেন, হে বৎস, তুমি জানো না, হে পুত্র, তুমি কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ? এই পরীক্ষিত মহারাজের মতন ধার্মিক রাজা আর এই কলিযুগে হবে না, তাকে তুমি এইভাবে অভিসম্পদ প্রদান করলে, ছোট্ট একটু ভুলের জন্য তুমি তার মৃত্যুদণ্ড বিধান করলে। তাকে তিরস্কার করতে লাগলেন। শমিক ঋষির এক শিষ্য ছিল, তার নাম গৌরমুখ, দেখতে খুব সুন্দর, একবারে সুদর্শন পুরুষ, একবারে তার গায়ের রঙটা ছিল গৌর বর্ণ, একেবারে খুব উজ্জ্বল রঙের। তাই সেই গৌরমুখকে ডেকে বললেন যে, হে প্রিয় গৌরমুখ, তুমি গিয়ে সম্রাট পরীক্ষিতকে গিয়ে এই অশুভ সংবাদটা দাও, আর বলো যে তার যা করণীয় সে সপ্তম দিবসের মধ্যেই করুক, সে ঋষি শাপাগ্রস্ত, অতএব তার বাঁচার আর অন্য কোনো উপায় নেই। যাও, গৌরমুখ গিয়ে পরীক্ষিত মহারাজকে দেখা করলেন। এবারে পরীক্ষিত মহারাজের কি হয়েছে, সেই স্বর্ণ মুকুট খুলে রেখে তার স্বাভাবিক বুদ্ধি এসে উপস্থিত হয়েছে। তিনি বলছেন যে, আহা, আজ আমি কি ভুল করেছি, কি সর্বনাশ করেছি, যা আমার বংশে কেউ কখনো এমনভাবে সাধুদের অবমাননা করেনি। আমি সেই শমিক ঋষিকে এইভাবে অপমান করে এসেছি, হে প্রভু, তুমি আমার মাথায় বজ্র ফেলে দাও, যাতে এই মুহূর্তে আমি মারা যাই। প্রভু, আমি বেঁচে থাকার অধিকারী ব্যক্তি নই। হে প্রভু, আমি সেই সাধুদের কিভাবে অবমাননা করেছি, সেই ঋষি শমিক, যিনি ত্রিকালদর্শী মুনি, তাকে আমি অসম্মান করেছি। হে ভগবান, তুমি আমাকে গর্ভমধ্যে রক্ষা করেছিলে, কিন্তু আজ আমি তোমার কাছে করজুড়ে প্রার্থনা করছি যে তুমি আমাকে আমার মাথায় বজ্র ফেলে আমাকে এই মুহূর্তে নিঃশেষ করে দাও। আমার কোনো অধিকার নেই এই পৃথিবীতে এক মুহূর্তের জন্য বেঁচে থাকার। কেমন ভাব পরীক্ষিত মহারাজের! তার নিজের বুদ্ধি কাজ করেনি, ওই অসৎ উপায়ে উপার্জিত জরাসন্ধের মুকুটের মধ্যে ভর করেছিল কলি, তাই তার এই ভাব হয়েছিল, মানে বিপরীত ভাব ধারণ করেছিলেন। যখন সেই মুকুটটা খুলে রেখেছেন, তার স্বাভাবিকভাবে তিনি পরিণত হয়েছেন, তাই বিলাপ করছেন। এর মধ্যে শিষ্য গৌরমুখ গিয়ে দেখা করলেন, দেখা করে বলছেন, হে মহারাজ, আপনি শমিক ঋষির পুত্র ঋষি শৃঙ্গের দ্বারা আপনি অভিসম্পদ প্রাপ্ত হয়েছেন, আপনি অভিসম্পদ প্রাপ্ত হয়েছেন এই যে অর্ধ দিবস থেকে সপ্তম দিবসের মধ্যে তক্ষক এসে আপনাকে দংশন করবে আর আপনার মৃত্যু হবে, অতএব আমার গুরুদেব ঋষি শমিক, তিনি আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন এই খবরটি দেওয়ার জন্য। এবারে আপনার এই সাত দিনের মধ্যে যা কিছু করণীয় কর্তব্য আদি আছে তা আপনি সুসম্পন্ন করুন, আর আমি এখন আশ্রমে ফিরে যেতে চাই, আপনি আদেশ করুন। বললেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষিত মহারাজ কি বলছেন, আহা সেই সাধুগণ কত দয়ালু, কত কৃপালু, যে আমার মতন অধম ব্যক্তিকে এক মুহূর্তের জন্য বেঁচে থাকা উচিত নয়, কিন্তু তারা কৃপা করে আমাকে 7টি দিন সময় দিয়েছেন। আহা এই সাধুগণের কৃপাটা কেমন, কেমন ভাব! তিনি তার পুত্র ছিলেন জনমেজয় আদি 4টি পুত্র ছিলেন, তার মধ্যে জনমেজয় হচ্ছে শ্রেষ্ঠ এবং জ্যেষ্ঠ। তাকে সঙ্গে সঙ্গে রাজমুকুট দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মানে কর্মকাণ্ডীয় মতে তাকে রাজ সিংহাসনে বসিয়ে মানে রাজা করে দিলেন। আর সমস্ত কিছু বুঝিয়ে তৎক্ষণাৎ সেই মুহূর্তে তিনি তার সেই যে গঙ্গা বয়ে চলেছিল তার রাজ্যের উপর থেকে, তিনি গঙ্গার তীরে এসে কি করলেন, সেখানে প্রায় উপবেশন হয়ে উত্তর দিকে মুখ করে বসে আছে। এই কথা যখন সমস্ত মুনি ঋষিবৃন্দ শ্রবণ করলেন, জানতে পারলেন যে ঋষি এই পরীক্ষিত মহারাজ ঋষি শাপাগ্রস্ত হয়ে সমস্ত রাজ্য বৈভবকে ছেড়ে সেই গঙ্গার তীরে স্থান গ্রহণ করেছে, সমস্ত মুনি ঋষিবৃন্দ তারা তাকে এসে ঘিরে ধরলেন সেই গঙ্গার তীরে। এবারে পরীক্ষিত মহারাজ বলছেন, আহা আজ আমি কত ধন্য, যে সমস্ত মুনিদের দেখার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত লালায়িত থাকতেন, আজ আমি আমার সম্মুখে আপনাদের দেখতে পাচ্ছি। আমি সেই ঋষি দ্বারা শাপাগ্রস্ত হইনি, আমি ঋষির দ্বারা মানে এক বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছি যে আপনাদের আজ আমি দেখতে পাচ্ছি। আহা আপনাদের দেখার জন্য ভগবান পর্যন্ত লালায়িত, হে মুনি ঋষিবৃন্দ আপনারা আমার দণ্ডবত প্রণাম স্বীকার করে আমার পূজা গ্রহণ করুন। সকলকে পৃথক পৃথক রূপে পূজন করলেন, সকলকে পূজন করে এবার তিনি প্রশ্ন রাখলেন যে দেখুন, আমি তো সেই ঋষি শাপাগ্রস্ত হয়েছি, তাতে আমার দুঃখ নেই, তারা কৃপা করে আমাকে 7টি দিন সময় দিয়েছেন, আপনারা তো ত্রিকালজ্ঞ মুনি, আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র আদিও আছেন, আর আপনাদের বয়স কারো 1 লাখ, কারো 10,000, কারো 1,000 বছর আয়ু বিশিষ্ট সমস্ত মুনি ঋষিবৃন্দ, আপনারা ত্রিকালদর্শী, তা আপনারা কৃপা করে বলুন যে এই মুমূর্ষু অবস্থায় আমার কি করণীয়, এই অল্প সময়ের মধ্যে আমি কি করতে পারি। এবার তাদের মধ্যে যাদের যাদের সঙ্গে মিল ছিল তারা একত্রিত হয়ে, হাজার হাজার মুনি ঋষিবৃন্দ, তারা একদল বলছেন যজ্ঞ করো, একদল বলছেন না হোম করো, একদল বলছেন না দান করো, একদল বলছেন না শ্রাদ্ধায় করো, আরেক দল বলছেন এত অল্প সময়ের মধ্যে কি হবে, কিছুই হবে না। একে অপরে বিতর্কন্ত, একে অপরের মধ্যে একেবারে মতভেদ আরম্ভ হয়ে গেল। তখন সেই সাধুদের মধ্যেই ঝগড়া আরম্ভ হলো, সে বলছেন আরে তুমি জানো না এই অল্প কয়দিনে কি আর তপস্যা হয়, অল্প কয়দিনে কি কোনো যজ্ঞ সম্পন্ন হয়। আবার একদল বলছেন দান করো, বলছেন আরে দান করলে কি হবে, দান করলে এখন কিছু হবে না। এইভাবে একে অপরের মধ্যে মানে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল, নানামুনির নানা মত বলেন আমাদের বাংলায় একটা সাধারণ শব্দে, সেই নানামুনির নানা মতান্বয় দেখা গেল। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে আমার বোধ হয় কী হবে, আমি তো বুঝতে পারছি না, সাধুদের মধ্যে বিবাদ আরম্ভ হয়ে গেছে, তাহলে আমার গতিটা এখন কি হবে, যদি তাদের মধ্যে বিবাদই 7 দিন চলে তারপরে তো আমার হয়েছে কাজ, আমি তার মধ্যে তো কিছু মানে করে যেতে পারবো না। এর মধ্যে সেই সবার পশ্চিম দিক থেকে কি হচ্ছে, সেখান থেকে মহামুনি শুকমুনি তিনি ধীরে 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 আসছেন, বল শুকদেব গোস্বামী পাত কি যায়। এবং শুকমুনি আসছেন কেমন করে, সেই ভাগবতের শ্লোকগুলো গুঞ্জন করতে করতে একেবারে সুন্দর সুরে তাল বদ্ধ অনুযায়ী ছন্দাকারে তিনি গুনগুন করতে করতে ভাগবতের শ্লোকগুলো কীর্তন করতে করতে সেই সভার দিকে আসছেন। কিন্তু তিনি তো যেমন আগুন চাপা থাকে কি দিয়ে, ছাই দিয়ে, ছাই দিয়ে আগুন যেমন চাপা থাকে এই গ্রন্থেই বলছেন ভাগবতে, তাহলে উপরটা ময়লা মতো দেখা যায় কিন্তু তার যে তেজ তার যে পরাক্রম ওই ছাইটা একটু সরিয়ে দিলেই দেখা যাবে তার কেমন সেই অগ্নির প্রভাব। তা শুকমুনি তিনি তো আবার বিবস্ত্র, তাই তিনি যখন আসছিলেন ছোট ছোট বালকেরা এবং কিছু কুমারী কন্যারা তারা উপহাস করছিলেন। এই জগতে যারা ভালো সাধু না তাদেরকে এই জগতের লোক দেখে উপহাসও করে থাকে। তাই সুকমনি তাদের প্রতি কোনো দৃষ্টি, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি যখন আসছেন কুমারী এবং ছোট ছোট বালকেরা ছোট ছোট পাথর নিয়ে তার শরীরে ছুঁড়ে ফেলছেন, নিক্ষেপ করছেন আর বলছেন পাগল বাবা পাগল বাবা। এবারে যখন দেখলেন সেই সবার মধ্যে তিনি কাছাকাছি এসেছেন, সেই বালক এবং কুমারীরাও তারা উপহাস করতে করতে আস, এবারে সমস্ত ঋষিবৃন্দ সকলে উঠে দাঁড়ালেন সুকমণিকে দেখে। পরীক্ষিত মহারাজ, তিনি সম্রাট, সম্রাট হলে সর্বগুণের সমন মানে সর্বগুণান্বিত না হলে সে সম্রাট হতে পারে না। সমস্ত গুণ থাকলেই সে একটি আশ্রমের অধ্যক্ষ হতে পারে, একজন রাজা হতে পারে, মন্ত্রী হতে পারে। সমস্ত গুণ না থাকলে সে সেই কার্য সম্পাদন করতে পারে না। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে এই সমস্ত মহা তেজা ঋষিবৃন্দ সকলে উঠে দাঁড়িয়েছে, অতএব ইনি সাধারণ না, দেখতে বালক কিন্তু ইনি সাধারণ কেউ নন। তা না হলে এই মহা তেজস্বী সমস্ত ঋষিবৃন্দ উঠে তাকে আপ্যায়ন করতেন না। তিনি উঠে দাঁড়ালেন আর যখন সেই কুমারী এবং বালকেরা দেখলো সম্রাট পরীক্ষিত এবং ঋষিবৃন্দ উঠে দাঁড়িয়ে ওই পাগল বাবা মানে সুকমণিকে স্বাগত জানাচ্ছেন, তারা তো সেখান থেকেই কেটে পড়লেন। বলছেন ওরে বাপরে, এখানে দেখছি সম্রাট পরীক্ষিত উঠে দাঁড়িয়েছেন, মুনি ঋষিবৃন্দ উঠে দাঁড়িয়েছেন, আমরা তো মনে করছিলাম একজন সাধারণ যুবক সে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, ইনি কোনো মহা তেজস্বী মহাপুরুষই হবেন। তারা সেখান থেকে মানে চম্পট হয়ে গেলেন, সকলে পালিয়ে গেলেন। এবারে সুকমণিকে তিনি বসার জন্য একটি বৃক্ষ সুন্দরভাবে বাঁধানো ছিল, সেখানে একটি মানে মৃগ চর্ম দিলেন, তার উপরে তাকে বসিয়ে পরীক্ষিত মহারাজ পূজন করলেন। পূজন করে এবারে তিনি ভালো মন্দ আর কিছু জিজ্ঞাসা করছেন না, কি পাবেন আপনি কিছুদিন থাকুন, সময় নেই তো পরীক্ষিত মহারাজের। তা পরীক্ষিত মহারাজ হাত জোর করে তিনি প্রশ্ন করা আরম্ভ করলেন, কি প্রশ্ন? মৃয়মানুষ্য কিম কর্তব্যম, মরণ ধর্মশীল ব্যক্তির কি করণীয়? তিনি একথা বললেন না, হে ঋষে আমি তো এই সাত দিন পরেই মরে যাব, আমি কি করব, আমাকে কি করতে হবে, এমন বললেন না। তিনি বললেন মৃয়মানুষ্য কিম কর্তব্যম, হে ঋষে মরণ ধর্মশীল মানে সকলের ক্ষেত্রে বলছেন, সেই মুমূর্ষু ব্যক্তিগণের যারা মারা যাবে মরণশীল মনুষ্যগণের কি করণীয়? এখান থেকে দ্বিতীয় স্কন্ধ আরম্ভ হয়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুকমণি গদগদ হয়ে উঠলেন, বলেন বাহ, প্রশ্নটা তো খুব সুন্দর, জীবের মঙ্গলার্থে তিনি করেছেন। তাই তিনি বলছেন, সুকমণি পরীক্ষিত মহারাজকে বলছেন, বরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোক হিতম নৃপ আত্মবিত সন্মত পুংসং শ্রোতাব্বাদিষু জপরহ। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছ এ সমস্ত লোকের হিতার্থে প্রয়োজন আসবে, সমস্ত লোকের হিতের কথাই তুমি বলেছ, অতি উত্তম প্রশ্ন করেছ, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তা জানো তো, একমাত্র যদি কিছু করতে হয় তাহলে ভগবানের কথাই শ্রোতব্য শ্রবণ করা উচিত। শাস্ত্রে বারংবার এই একই কথা বলেছেন যে কি যে একমাত্র হরিকথা শ্রবণ করো, কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আর সব কিছু করার জন্য একেবারে সময় হাতে আছে, যখন হরিকথা হবে কোথায় সময়, আমার কি সময় আছে 6 লাখ নাম করি 3 লাখ নাম করি, কখন হরিকথা শুনবো, আর সে সময় নেই। আর অন্যান্য কাজের জন্য একবারে সময় তো হাতের মুঠোয়, বললেই ছুটলাম। তা এখানে তিনি বলছেন যে একমাত্র জীবের কর্তব্য হচ্ছে হরিকথা শ্রবণ, তাহলে তার তপ যাগ যোগ হোম শ্রদ্ধায় কৃচ্ছ সাধন তার সব কিছু হয়ে থাকে। একমাত্র হরিকথা শ্রবণ করলেই হরি ভগবান শ্রী রাধা গোবিন্দ তার সমস্ত ফল সমস্ত তপস্যা তার করা হয়ে যাচ্ছে, করিয়ে নেন। আর হে রাজন, নিদ্রয়া হৃয়তে নক্তম ব্যবায়ন চবাবয় দিবাচার্তে অয়া রাজন কুটুম্ব ভরণেণ বা, দেখো এই জগতে লোক কি করছে, দিনে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করছে, তাকে ওরা কি করছে, নিজের স্ত্রী পুত্র নিজের আত্মীয় বর্গকে পরিপোষণ করছে। নিদ্রায় হৃয়তে নক্তম, রাত্রে কি করছে সে, মানে ঘুমিয়ে এই দিনটা কাটিয়ে দিচ্ছে। আর ব্যবায়ণ চ, ব্যবায় শব্দের অর্থ অনেক, স্ত্রী সঙ্গ, কুসঙ্গ, চুরি, ডাকাতি, অসৎসঙ্গ ইত্যাদিকে ব্যবায় বলা হয়েছে। ব্যাকরণের মতে বা অভিধানের মতে ব্যবায় শব্দের অর্থ একেবারে অনেক কিছু ধরেছেন তারা। সেই দিবাচার্থে অয়োরাজন, দিনের বেলা কাজকর্মেতে ব্যস্ত, রাত্রেবেলা নিদ্রায় দিনাতিপাত করছে, স্ত্রী সঙ্গে চুরি ডাকাতি করে দিনাতিপাত করছে। অতএব তাদের জন্য মানে সেই কুটুম্ব ভরণ পোষণটাই তারা শ্রেষ্ঠ মনে করে। কিন্তু হে রাজন, যারা অভয় চান, যারা মুক্তি পেতে চান, যারা ভগবানকে পেতে চান, তাদের একমাত্র করণীয় হচ্ছে কি, হরিকথা শ্রবণ আর সেই ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ। এটাই হচ্ছে তপস্যা, এটাই হচ্ছে একবারে তপস্যার অন্তিম লভ্য বস্তু। পরিষ্কার বললেন একেবারে, মানে তিনি সঙ্গে সঙ্গেই বলছেন, কোনো প্রকারে কোনো কথা ঘুরিয়ে বললেন। হে রাজন, সেই ভগবানকে কি করতে হবে, এই যে নাম করা হচ্ছে, নামের সঙ্গে কি করতে হবে, স্মরণ করতে হবে। এবারে প্রথমে স্মরণ, প্রথমেই কিছুই জানলাম না, মানে নিজের নাম, নিজের গোত্র, নিজের কিছুই জানলাম না, দীক্ষাটা পেয়েই বললাম আমি তো অষ্টকালীয় লীলা শ্রবণ করি। অথচ যখন ভোগ লাগে না তখন দেখবেন মানে সব লীলা টিলা ঠিক আছে, থালাটা নিয়ে এসে হাজির। কিন্তু ঠেকায় এখানে তা বলেনি, ও তো অনেক উচ্চ স্তরে কথা বলা হয়েছে। এখানে সুকমুনি বলছেন কি, যে প্রভুকে কিভাবে স্মরণ করতে হবে জানো তো, বলছেন না, বলছেন প্রভুকে স্মরণ করতে হবে প্রভুর চরণাগ্রহ মানে নখাগ্র থেকে দর্শন করতে হবে, যাতে প্রথম প্রথম অভ্যাস করার জন্য কি করতে হবে, একটি চিত্রপট সম্মুখে রাখতে হবে। এবং সেটি যা হোক না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হোক, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর শ্রীবাসাদি, অথবা রাধা অথবা গোবিন্দ, রাধা গোবিন্দ একই সঙ্গে থাকেন, তা আমরা কৃষ্ণের দিকে যাই সহজভাবে, সেটা স্মরণ পদ্ধতিটা কেমন হবে, প্রথমে চিত্রপটকে সম্মুখে রেখে মনকে একাগ্র করে চঞ্চলতা ত্যাগ করে স্থিরতা অবলম্বন করে কি করতে হবে, নাম করতে হবে। আর নামের সঙ্গে কি করতে হবে, সেই প্রভুর নখাগ্র থেকে দর্শন করতে হবে, ধীরে 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 দর্শন করতে নখাগ্র থেকে ভগবানের চরণ যে কত সুন্দর, সেই রাতুল চরণকে মানে চিন্তন করতে হবে। অথবা যদি একেবারে সাধক নব মানে নতুন অবস্থায় থাকে তাহলে চিত্রপট সম্মুখে থাক, তাহলে ভগবানের চরণ নখাগ্র থেকে চরণকে অনেকক্ষণ দর্শন করতে 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 ধীরে ধীরে চক্ষুটা উপরের দিকে ওঠাতে হবে, মানে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ আদি দর্শন করতে হবে। তারপরে ভগবানের যে সুন্দর যে সমস্ত মানে ধুতি যা সুন্দর স্বর্ণ অলঙ্কারে দ্বারা রচিত, বিভিন্ন মণিমাণিক্য দিয়ে রচিত ভগবানের যে ধুতি, তা দর্শন করতে করতে হাঁটু, হাঁটুর থেকে ধীরে 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 জানু আদি দর্শন করতে করতে ভগবানের উদর, তারপরে বক্ষস্থল যেখানে কৌস্তব মণি আদি মানে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বনমালা দোদুল্যমান, সেগুলোকে দর্শন করতে 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 কণ্ঠদেশে যখন যাচ্ছি, ভগবানের কণ্ঠে যে সুন্দর রেখা আছে কণ্ঠের মধ্যে, যা শঙ্খের মতো বলা হয়েছে, তৎসমুদায় দর্শন করতে হবে। করতে করতে এবারে ধীরে 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 ভগবানের মুখারবিন্দকে বহুক্ষণ দর্শন করতে হবে, ভগবানের নয়ন, ভগবানের সেই ভ্রু, ভগবানের সেই যে একেবারে রক্তিম বর্ণ বিশিষ্ট অতি আকৃষ্ট অতি আকর্ষণীয় যে বদনমণ্ডল, যেমন যেমন বর্ণনা করা রয়েছে তৎসমুদায় বহুক্ষণ দর্শন করতে হবে, করতে 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 প্রভুর ললাটের দর্শন করতে হবে। তারপরে হে পরীক্ষিত, ভগবানের সেই যে মুকুট, সেই মুকুটের মধ্যে সেই কৃষ্ণের, ভগবান কৃষ্ণচন্দ্রের যে ময়ূরপুচ্ছ রয়েছে তা দর্শন করতে হবে, ভগবানের কর্ণে যে সে কুণ্ডলোদ্বয় রয়েছে তা দর্শন করতে হবে। তারপরে ধীরে 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 একেবারে মুকুটের অন্তিম পর্যন্ত দর্শন করতে হবে। তারপরে আবার কি করতে হবে, ক্রমান্বয়ে সেই মুকুট থেকে আবার মুখমণ্ডলে, আবার ধীরে 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 ক্রমান্বয়ে যেমনভাবে দর্শন করতে করতে উপরের দিকে দর্শন করা হয়েছিল প্রভুর একেবারে মুকুট পর্যন্ত, এবারে ঠিক তার মানে বিপরীতভাবে দর্শন করতে 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 আবার সেই ভগবানের নখাগ্র, আবার সেই নখাগ্র থেকে সেই মুকুটের সেই ময়ূরপুচ্ছ পর্যন্ত এইভাবে বারংবার প্রভুকে দর্শন করতে হবে। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই কথা বলছেন, কোটি কোটি জন্ম নাম সংকীর্তন করলেও প্রভুকে পাওয়া যায় না। আর অজামিল সে একবার নাম করেই পেয়ে গেল, কি করে? বলছেন নাম করতে হলে এক তো অপরাধ মুক্ত হতে হবে, নামের যে দশবিধ নাম অপরাধ সেই নাম অপরাধ থেকে নিষ্কৃতি পেতে হবে, সেই নাম অপরাধের মধ্যে যাতে আমি না পড়ি, আর নামের সঙ্গে স্মরণ করতে হবে, তাহলেই প্রভুকে পাওয়া যাবে। এতদ ব্যতিরেকে এই নিয়ম যে কোনো শৃঙ্খলতার মধ্যে না এসে এই যে শাস্ত্রে এত কিছু কথা কেন বলেছেন, এগুলো হচ্ছে নীতি, ন্যায়, ন্যায় বলা হয়েছে। ন্যায় মানে এই আমরা সাধারণ সব যে ল বলি সেই ল, এটাকে মেনে চলতে হবে। এটাকে মানলাম না, কিছু জানলাম না, কিছু বুঝলাম না, এখনো মুখের থেকে ভালো করে গন্ধটাও দূরীভূত হয়নি, আমরা গিয়ে কি বলছি যে আমরা তো অষ্টকালীয় লীলা স্মরণ করি, এ একেবারে শাস্ত্র বিরুদ্ধ। বিধিভক্তিকে ত্যাগ করে যারা রাগাত্মিকাতে যায় তারা ধ্বংস হয়ে যায়, বিধি মার্গকে ভজন করতে করতে আপনা আপনি রাগমার্গ এসে উপস্থিত হয়। আমাদের গোস্বামীগণ এই কথাই বলেছেন, বিধি জানলাম না আমি, বিধিটা কেমন সেটা বুঝতে পারলাম না, আমি বলছি আমি তো রাগমার্গের ভজন করি, এদের নরক নরকও স্থান হবে না। বিধি ভক্তিকে জানার পরে রাগমার্গটা মানে সাধকের ভাবুকতার কারণে আপনা আপনি চলে আসবে। যেমন একটি ছোট উদাহরণ, শাস্ত্রে বলা হয়েছে কি যে তুলসী পত্র ভগবানের চরণে কেমন ভাবে অর্পণ করতে হয়, বলছেন যথা উৎপন্নম তথা স্যাৎ, হরিভক্তি বিলাস বলছে যেমন ভাবে উৎপন্ন হয়েছে, যেমন বৃন্তগুলো হয়ে রয়েছে বৃক্ষ থেকে, তাহলে ওই বৃন্তের দিকটা চন্দন সংলিপ্ত করে প্রভুর চরণে বৃন্তের দিকটাই যাবে, এটা হচ্ছে বিধি। এবারে সাধক যখন রাগমার্গে পৌঁছে যায় না তখন তার ভাবটা বিপরীত হয়ে যায়, কেমন বলছে না না ওই তুলসী বৃন্তগুলো ভগবানের ওই চরণ ওই কোমল চরণে হয়তো ব্যথা লাগতে পারে, তাই সাধক কি করছে ভাবের আবেগে ওই রাগাত্মিকা ভক্তিকে অবলম্বন করে সে কি করছে ওই তুলসীর পত্র দিকটা প্রভু চরণে দিচ্ছে, বৃন্তটা দিচ্ছে না, এটা হচ্ছে ভাব, এটাই হচ্ছে রাগাত্মিকা। তাহলে ওই বিধি ভক্তিকে ছেড়ে আমি যে ওই রাগমার্গে যাব তা হবে না, বিধি ভক্তিকে বৈধি ভক্তিকে গ্রহণ করতেই হবে। আর হে পরীক্ষিত, এইভাবে প্রভুকে মানে স্মরণ করতে হয়। আর এই প্রভুর তিনি সপ্ত আবরণে আবৃত থাকেন, আর এই প্রভু এই প্রভু মানে অহংকার তত্ত্ব এবং মহত্তত্ত্বের বর্ণনা করলেন, যা এখানে আমরা বিস্তারিত বর্ণন করব না, আমরা ক্রমান্বয়ে তা বিস্তারিত এই অহংকার তত্ত্ব এবং মহত্তত্ত্ব কি তা আমরা পরে বিস্তারিত শ্রবণ করব। তা সেই ভগবান হচ্ছেন সব কিছু, সেই ভগবানের পাদমূল থেকে পাতাল, আর সেই ভগবানের চরণের অগ্রভাগ থেকে রসাতল, প্রভুর গুল্ফদেশ থেকে মহাতল, জঙ্ঘাদ্বয় থেকে তলাতল এবং দুই জানু থেকে সুতল, উরুদ্বয় থেকে বিতল আর অতল, আর প্রভুর জঘন্য দেশ থেকে মহিতল, আর নবস্থল থেকে ভূবরলোক, বক্ষস্থল থেকে স্বর্গলোক, মানে স্বর্লোক মানে স্বর্গলোক, আর গ্রীবা থেকে প্রভুর মহরলোক উৎপন্ন হয়েছে, আর বদন মণ্ডল থেকে প্রভুর জনলোক, প্রভুর ললাট থেকে সত্যলোক এই তপলোক উৎপন্ন হয়েছে, আর প্রভুর মস্তক থেকে সত্যলোক উৎপন্ন হয়েছে। হে পরীক্ষিত, সেই দেবগণ হচ্ছে ভগবানের বাহু, আর দিক সকল ভগবানের কর্ণ, আর শব্দ ভগবানের শ্রবণেন্দ্রিয়, গন্ধ ভগবানের ঘ্রাণেন্দ্রিয়, আর অশ্বিনী কুমারদ্বয় নাসা, আর অগ্নি ভগবানের মুখ, আর অন্তরিক্ষ ভগবানের চক্ষুর গোলক, আর সূর্য ভগবানের চক্ষুর ইন্দ্রিয়, আর রাত্রি ও দিন প্রভুর চক্ষুর পলকোদ্বয়, আর ব্রহ্মপদ হচ্ছে প্রভুর ভ্রুভঙ্গি, আর তালুদেশ রস মানে রসনা। তা সেই প্রভু তিনি কি করেন, যখন তিনি সৃষ্টিকে সংহার করেন, সৃষ্টি সংহার প্রভু কখন করেন, প্রলয় চার প্রকার, মুখ্য প্রলয়, তন্মধ্যে মহাপ্রলয় যে বলা হয়েছে, সেই মহাপ্রলয়ের সময় প্রায় স্বর্গাদি পর্যন্ত আরো আরো ঊর্ধ্বের সমস্ত লোকগুলো পর্যন্ত বিলয় মানে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে কোথায় যায়, প্রভুতে গিয়ে মিলিয়ে যায়। এই পৃথিবীতে যা কিছু আছে, জীব জন্তু পোকা মাকড় বৃক্ষ আদি যা কিছু আছে, সব কিছু ভেঙে একেবারে তছনছ হয়ে প্রভুতে গিয়ে মিলিয়ে যায়। আর প্রভু কি করেন, সব কিছু নিজের মধ্যে বিলয় প্রাপ্ত করিয়ে কি করেন, যেমন নোড়া আছে, নোড়া, সে নোড়াটা তো ছোট হয়, কিন্তু সেই নোড়ার মতন প্রভু কি করেন, মানে ডিম্বাকৃতি বলা হয়েছে, কিন্তু ওই ডিম্বাকৃতি ঠিক নয়, আর একটু লম্বা হয়। তিনি কি করেন, অগাধ পয়োধি নীরে জলের উপরে কি করেন, সমস্ত কিছু নিজের মধ্যে বিলয় প্রাপ্ত করিয়ে তিনি একেবারে অনন্ত শয্যায় শুয়ে থাকেন। বহুকাল বহুকাল প্রভু ওই অন্ডাকার রূপে শয়ন করে থাকেন। তখন পৃথিবীতে আর কিছু থাকে না, স্বর্গাদি পর্যন্ত থাকে না, পৃথিবী তো দূরের কথা, চতুর্দিকে জলমগ্ন, জলে থই থই করতে থাকে। এবারে প্রভু কি করেন, যখন আবার সৃষ্টি সংরচনা করার জন্য ইচ্ছা করেন, সেই প্রভুর যখন ইচ্ছা হবে, কোনো নিয়ম নেই সেখানে, সেই প্রভুর যখন ইচ্ছা হবে তিনি কি করবেন, মনে করেন যে আমি এখন আবার প্রকাশ করতে চাই। তা প্রকাশ করতে হলে আগে নিজেকে প্রকটিত হতে হবে, তাই প্রভু নিজের গলা যখন ঘোরানোর চেষ্টা করেন, তখন গ্রীবা উৎপন্ন হয়, গলদেশ মুখারবিন্দ। যখন তিনি হস্তপদাদি নাড়ার ইচ্ছা করেন, তৎক্ষণাৎ তার হস্তপদাদি সঙ্গে সঙ্গে প্রকাট হয়ে যায়। যখন তিনি পদাদি একটু নাড়ার ইচ্ছা করেন, তখন পদাদি মানুষের আকৃতি ধীরে ধীরে ধারণ করেন। তা তিনি যখন উপরের দিকে তাকাতে ইচ্ছা করেন, তখন এই নবমণ্ডল সৃষ্টি হয়ে থাকে, সমস্ত নক্ষত্র গ্রহ যে যা কিছু আছে সেই ভগবান থেকে সৃষ্টি হয়। তিনি যখন চক্ষু উন্মীলন করেন, তখন সেই চক্ষু থেকে সূর্য ভগবান উৎপন্ন হয়ে থাকেন, তারপর মনের থেকে চন্দ্রের উৎপন্ন হয়ে থাকেন। এইভাবে বিস্তারিত সেই সৃষ্টিতত্ত্বের বর্ণনা করলেন। এবং তিনি যখন দেখার ইচ্ছা করেন, তিনি মানে সঙ্গে সঙ্গে কি করেন, যখন গন্ধরূপে গন্ধ যখন নেওয়ার ইচ্ছা করেন, তখন ওই ঘ্রাণেন্দ্রিয় এগুলোই ঠিক মানে ঠিকভাবে লাগালেই তার সমস্ত কিছু মানে ইন্দ্রিয় আদি পুনরায় মানে সৃষ্টি হয়। এবারে অন্তিম সময়ে তিনি কি করেন, এই পৃথিবীতে ক্ষিতি অতেজ মরুদ্বম তো তিনি দিয়েই দেন। এবারে তিনি কি করেন, নিজের নাভি থেকে বিশাল পদ্ম উৎপন্ন করেন। বিশাল পদ্ম উৎপন্ন করার পরে তার উপরে ব্রহ্মাজিকে সৃষ্টি করেন। এই ব্রহ্মাজি তার উপরে সমস্ত কিছু ভার অর্পণ করেন, যে তুমি, আমি ক্ষিতি অপ তেজ মরুত আর বোম এই পঞ্চদ্রব্য আমি দিয়েই দিয়েছি, অতএব তুমি এখন তপস্যা করে আমার শক্তি প্রাপ্ত হও, এবং তার থেকে তুমি এই পৃথিবীর জীব বৃক্ষাদি পশু পক্ষী যে 84 লক্ষ জনিতে যে সমস্ত জীব উদ্ভিদ আদি যা কিছু আছে তা তুমি সৃষ্টি করো। এবারে ভগবানের আজ্ঞানুক্রমে ব্রহ্মাজি সৃষ্টি করেন। সে সমস্ত বিষয় আমরা মানে আগামী দিন শ্রবণ করব। আর কি বলছেন পরীক্ষিত মহারাজ? বলছেন এইভাবে বিরাট পুরুষের বর্ণনা করলেন, আর বললেন যে সাধুগণের কি করণীয়। এই সাধুগণ তারা যে এত কষ্ট স্বীকার করে, মানে সমস্ত বিষয়, সমস্ত বৈভব, নিজের মাতা, নিজের পিতা, নিজের আত্মীয় বর্গকে ছেড়ে আসেন কি জন্য? যে সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সাধুগণ কি করেন? বৈরাগী হয়ে যান, বৈরাগ্য ধর্ম অবলম্বন করেন। কেন? যে আমি বৈরাগ্য ধর্ম অবলম্বন করে সমস্ত বিষয়, সমস্ত বাসনা থেকে উন্মুক্ত হয়ে আমি প্রভুকে পাব। সেই প্রভুকে পেতে হলে একান্ত না হলে হবে না, সেই প্রভুকে পেতে হলে একাগ্র চিত্ত না হলে হবে না। সংসারের মধ্যেও হয় না তা বলেননি শাস্ত্রে, কিন্তু সেটা আরো বেশি কঠিন হয়ে পড়ে। সকলের মনোবাসনা এই সংসারীগণের আত্মীয় বর্গের মনোইচ্ছা পরিপূর্ণ করার পরে সেই যে হরিভজন যা দুরূহ হয়ে ওঠে। তাই কি করেন তারা? যে সমস্ত মানে সংস্কারী জীব মনুষ্য তারা সংসার ছেড়ে এসে সকলকে বিদায় দিয়ে এসে এই বৈরাগ্য ধর্ম অবলম্বন করে তারাই প্রভুর ধ্যান করতে করতে, প্রভুর নাম গুণগান কীর্তন করতে করতে প্রভুকে প্রাপ্ত হন। তা হে পরীক্ষিত, তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। হে পরীক্ষিত, সেই ভগবান সর্বত্র বিদ্যমান, সমস্ত জায়গায় সমস্ত জীবের মধ্যে তিনি আছেন, সেই ভগবান সর্বত্রই বিরাজমান। কেউ যদি একাগ্র মনে তাকে যেখানে চিন্তন করবেন না কেন, মনটা একাগ্র হলেই প্রভু সেখানেই তাকে দর্শন দিয়ে থাকেন। কিন্তু সেই প্রভুকে সহজে পাওয়া সম্ভব নয়, এই আমাদের জন্ম জন্মার্জিত অপরাধের, পাপের কারণে, চিত্তের মালিন্যতার কারণে চিত্তকে একাগ্র করা সম্ভব হয়ে ওঠে না। তাই কি হয়, একাগ্রতা না হওয়ার দরুন প্রভুকে পাওয়া যায় না। তাই কি করতে হবে? মনকে একাগ্রতা করতে গেলে কি করতে হবে? শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ভগবান নৃণাম। তাহলে সেই মনকে একাগ্রতা করতে গেলে কি করতে হবে? প্রথমে হরিকথা শ্রবণ করতে হবে, বারংবার, কতবার, মুহুর্মুহু হরিকথা শ্রবণ করতে হবে। করলে জন্ম জন্মান্তরের যে চিত্তের মালিন্যতা তা দূরীভূত হবে, আর জন্ম জন্মান্তরের মালিন্যতা দূরীভূত হলেই মানে প্রভুকে পাওয়া যেতে পারে। তার একমাত্র হেতু, একমাত্র কারণটা হচ্ছে কি, যে হরিকথা শ্রবণ, শ্রোতব্য। এবারে শুনতে 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 কি হচ্ছে, যখন হৃদয়ে ধারণা হয়ে যাচ্ছে তখন কি হবে, কীর্তিতব্যশ্চ, তখন সেই ভগবানের গুণগ্রাম কীর্তন করতে হবে, সমস্ত ভক্তদের বলতে হবে। এবারে কীর্তন করতে করতে বলতে বলতে যখন হৃদয়ঙ্গম হয়ে যাচ্ছে তখন কি করতে হবে, তখন স্মর্তব্য, সেই ভগবানের রূপ গুণ লীলা বৈভবের কথা হৃদয়ে স্মরণ করতে হবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসহজ উপায়, যে শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। হে পরীক্ষিত, সেই ভগবানকে পাওয়ার একমাত্র সহজ, একমাত্র সরল উপায় হচ্ছে কি, এই ভাগবত শ্রবণ। ভগবানের বাংময়ী স্বরূপ যে শ্রীমৎ ভাগবত, সেই ভাগবতই শ্রবণযোগ্য। অতএব তুমি আমার নিকট থেকে সেই ভাগবত শ্রবণ করো। কেমন? পিবন্তি যে ভগবত আত্মন শতম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তৎচরণ সরোরুহান্তিকম। হে পরীক্ষিত, সেই ভগবানের কথা সর্বদা এই শ্রবণেন্দ্রিয় দিয়ে বারংবার শ্রবণ করতে হবে। বারংবার শ্রবণ করলে কি হবে, পুনন্তি চে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি, বারংবার শ্রবণ করতে করতে কি হবে, আমাদের এই চিত্তের বিষয় বাসনারূপ যে কামনা তা সেই হরিকথা শ্রবণ করতে করতে একবারে নির্মল করে দেবে। হৃদয়টা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ, যতক্ষণ পর্যন্ত নির্মল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোবিন্দকে পাওয়া যাবে না। তাই পুনন্তি কি হবে, সেই কথা শ্রবণ করলে মানে চিত্তটা স্বচ্ছ হয়ে যাবে। কেমন, আরেকটি উদাহরণ দিয়েছেন, যেমন গঙ্গার জল শীতকালে শরৎকালে কি হয় সেটা স্বচ্ছ হয়ে যায়, ঠিক তদনুরূপ এই হরিকথারূপ যখন শরৎকাল নিজের হৃদয়ের মধ্যে বর্ষিত হবে তখন কি হবে, তখন সেই মানে চিত্তের যে জন্ম জন্মান্তরের যে মালিন্যতা, যে অহংকার, যে মাৎসর্য পরায়ণতা ভাব তা এই হরিকথা শ্রবণ করলেই দূরীভূত হবে। হরিকথা থেকে বিমুখ থেকে কখনো চিত্তকে শুদ্ধ করা সম্ভব নয়। হে পরীক্ষিত, তুমি তাই আমি তোমাকে এই শ্রীমৎ ভাগবত সংহিতা শ্রবণ করাতে চলেছি, তুমি সেই ভাগবত সংহিতা শ্রবণ করো। একমাত্র ভক্তিযোগ সহকারে, ভক্তি অবলম্বন করে, শ্রদ্ধান্বিত হয়ে হরিকথা শ্রবণ করলেই প্রভুকে অনায়াসে পাওয়া যাবে, অনেক কিছু করতে হবে না। এর থেকে সহজ উপায় আর নেই। আর প্রভুকে সন্তুষ্ট করতে গেলে একমাত্র উপায় হচ্ছে হরিকথা শ্রবণ। তাই কি বলছেন, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তি যোগের দ্বারা হরিকথা শ্রবণ করতে করতে সেই পরম পুরুষকে, সেই পরমেশ্বরকে, সেই রাধা গোবিন্দকে পাওয়া সম্ভব। আর সবিট বরাহস্ত্রখরই সংস্তুত পুরুষ পশু নজত কর্ণপথ পেত জাতুনাম গদাগ্রজ। হে পরীক্ষিত, যারা এই কর্ণরন্ধ্র দিয়ে হরিকথা শ্রবণ করে না, তারা মনে করে আমি তো জানি, আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমি তো মহান জ্ঞানী, সেই সমস্ত মূর্খেরা তারা কেমন, যারা হরিকথা শ্রবণ করে না তারা হচ্ছেন মানে কুকুর, তারা শুকর, তারা উট, এইভাবে গালি দিয়েছেন। আর বলছেন যে তাদের যাদের কর্ণে এই সমস্ত হরিকথা শ্রবণ করে না তারা সবিট মানে কুকুর, বরাহ মানে শুকর, আর তারা উট, এই সমস্ত কথা দেব সমাজ বলে থাকেন, আমি বলছি না। হরিকথাই হচ্ছে জীবের একমাত্র শ্রবণীয়, এবং জীবকে অনায়াসে ভগবত উন্মুখী করতে পারে এই ভাগবতীয় কথা। এবারে তিনি নারায়ণের সৃষ্টি বর্ণনায় ব্রহ্মাজির কথা এবং তার লীলা এবং তার অবতার সকলের বর্ণন করছেন, তা অদ্যকার দিনের পাঠের মানে সময় অনুযায়ী এবং আমাদের যে দ্বাদশটি অধ্যায় তা এখানেই সমাপ্ত হচ্ছে। তা আমরা আবার মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আবার ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি সংরচনা করেছিলেন তৎসমুদায় বিষয়ে আমরা মহাপ্রভুর কৃপা হলে আবার সেখান থেকেই শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের নিয়ম যে মাসিক পারায়ণ আমরা শ্রবণ করছি, সেই বিধিবিধান অনুযায়ী আমাদের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। আবার আমরা আগামী দিন ঠিক চার ঘটিকা হতে এই হরিকথা শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দেওয়া হল। জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী মহন্ত শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজ কি জয়। অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়। সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।